This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ আমাদের সাথে যে বন্ধুটি যুক্ত হবেন তাকে একটু পরেই আমরা গুরুর মাধ্যমে আপনাদের সাথে ওয়েলকাম করিয়ে দিব, এবং অবশ্যই আপনারা যুক্ত আছেন আমাদের সাথে ফেসবুকে এবং অবশ্যই SMS এ। তো ফেসবুকে অনেক বন্ধু লাইক দিচ্ছেন এবং কমেন্ট করছেন এবং আমাদের পেজটিতেও লাইক দিচ্ছেন, তো থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক সংযুক্তি কামনা করছি আপনাদেরই কাছ থেকে, এবং তাই নিয়ম মানে আমাদের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি কিভাবে যুক্ত হবেন, কিভাবে আমাদেরকে লাইক দিবেন আমাদের এই পেজটিতে। অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি আপনি ইজিলি খুঁজে পেতে পারবেন। সে যেভাবে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই আপনি আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি পেয়ে যাবেন, এবং এখান থেকে প্লিজ আপনি লাইক দিবেন। এবং আমাদের যে পোস্টটি আছে আজকে দেখছেন যে আমাদের অতিথি বন্ধুর ছবি আপলোড করা আছে রাজিনা নাম, এবং এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনার মূল্যবান কমেন্টগুলি এখান থেকে করবেন। এবং অবশ্যই আপনি আমাদের কমন SMS পোর্টে আপনি আপনার মূল্যবান মতামত SMS আপনার কথা যে কোনো কিছু লিখে পাঠিয়ে দিতে পারেন, এবং নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর আপনার কথাগুলো সাজিয়ে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং আপনি ইচ্ছে করলে আমাদের প্রোগ্রামটিতে আসতে পারেন, আপনার কথা জানাতে পারেন, আপনার জীবনের কথা, আপনার ভালোবাসার কথা। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে মানে দুটি অপশন আছে, আপনি যে কোনো একটি করতে পারেন। একটি হচ্ছে আপনি SMS করতে পারেন, এবং SMS এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সব কিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1, এবং নাভানা টাওয়ারের 15 ফ্লোরই হচ্ছে ঢাকা FM এর অফিস। আর অনেক বন্ধুই যুক্ত হয়ে গেছেন, তো কিছু SMS আছে যেটা হচ্ছে মানে অনেক SMS আছে, তার মধ্যে কিছু SMS হচ্ছে রাসেল লিখেছেন যে গুরু আপনাকে হাজার হাজার সালাম জানাই, এবং নিশা তিশা
তুই তো সন্তুষ্ট হয়েছিস, লাইকিংস লাইকিংস বলছিলি,
অনেক অনেক সন্তুষ্ট। কিন্তু মানুষের তো সন্তুষ্টি শেষ নেই, আলোর শেষ নেই, আরো চাই, মানে পেলে আরো পেতে ইচ্ছে করে। ভালোবাসার কি কমতি আছে, মানে শেষ আছে এইরকমই। তো অনেক বন্ধু আছেন, আছেন আমাদের সাথে হারুন, উনি লিখেছেন উত্তরা থেকে আছেন, এবং লিখেছেন যে আপু গুরুকে আমার সালাম দিও, এবং আপু আমি তোমাদের নতুন বন্ধু, নিয়মিত ভালোবাসার বাংলাদেশ শুনি, থ্যাংক ইউ আপনাকে। শরীফ ইসলাম আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, লিখেছেন যে আমরা জানি মানুষ মানুষের জন্য, কিন্তু আজকে আমি সেটার বাস্তব প্রমাণ পেলাম।
আচ্ছা, এই ধরনের টেক্সট প্রচুর পরিমাণে এসেছে, থাউজেন্ডস অফ টেক্সট, যারা সবাই আমাকে থ্যাংক জানাতেন স্পেশালি।
হ্যাঁ হ্যাঁ,
কিন্তু বিনয়ের সাথে আমি এই কথাটি একটু পরিষ্কার করতে চাই যে ফুল কিন্তু সরবরাহ করেছেন আপনারা, একজন হয়তো প্রয়োজন হয় যারা সেই ফুলগুলো দিয়ে মালা গাঁথবে, সেই কাজটা হয়তো আমি করার চেষ্টা করেছি। এবং একটি কথা তো বারংবার বলি আমি, যে মানুষ বাংলাদেশের মানুষ বা বাঙালি যাই বলি না কেন, তারা সবসময় মানুষের কাছে থাকতে চায়, মানুষকে ভালোবাসতে চায়, কিন্তু এই টানেল বাংলাদেশ নামের যে লম্বা টানেলটা আছে এটি এত বেশি অন্ধকারাচ্ছন্ন যে কোথায় গিয়ে দাঁড়াবো, কার মাধ্যমে আমার এই ভালোবাসাটা পৌঁছে দিব সেই ব্যাপারে আশ্বস্ত হতে পারে না। যখনই দেখে যে এই জায়গাতে মনে হয় আলোর একটু বর্ণচ্ছটা দেখা যাচ্ছে, এখানে হয়তো দাঁড়ালে আমার ভালোবাসাটা কোনো রকমের অপচয় হবে না, আমার অনুভূতিটা হয়তো কোনোভাবেই নিরুৎসাহিত হবে না, আমার ভালোবাসা সত্যিকার অর্থে ভালো লাগা যার প্রয়োজন, ভালোবাসা যার প্রয়োজন সেই মানুষটার কাছে পৌঁছে যাবে। এতটুকু আসার খবর যখন পৌঁছে যায় তারা সবাই মিলে একজোট হয়ে সেখানে তাদের ভালোবাসা এসে নিয়ে হাজির করে, এর বড় প্রমাণ একটার পর একটা প্রতি অনুষ্ঠানে আমরা পেতে চলেছি। এবং আমরা বিনয়ের সাথে আরেকটি কথাও জানাই বন্ধুরা, আপনাদের ভালোবাসা পাওয়ার কারণেই হয়তো এই ধৃষ্টতাটা দেখাতে পেরেছি আমি, আপনাদের ভালোবাসা পাওয়ার কারণেই হয়তো এই সাহসটা দেখিয়েছি আমি, যে শুধুমাত্র বাংলাদেশে না, শুধুমাত্র FM ইন্ডাস্ট্রিতে না, মিডিয়া সার্কিটে অল ওভার দ্য ওয়ার্ল্ড কেউ কখনো সমাধান করার চেষ্টা করেনি মিডিয়ার মাধ্যমে। মিডিয়া দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসার্ন, সবাই প্রবলেমের কথা বলে, বা প্রবলেম রিজলভ করার যে সাহস, প্রবলেম রিজলভ করার যে তাগিদ বা উদ্যোগ, এ ধরনের উদ্যোগ কিন্তু ন্যাচারালি নেওয়া হয় না। আমি যতটুকু জানতাম যে অনেক আগে 1949 বা তারও আগে এমডি টেলিথন নামের একটি প্রোগ্রাম হতো আমেরিকাতে, সেটি বছরে তাও একবার, যেখানে হয়তো একটি নির্দিষ্ট রোগের জন্য টাকা কালেকশন করা হতো এবং তখন 24 ঘন্টার জন্য আমেরিকার মতো দেশও হয়তো স্থবির হয়ে পড়তো, প্রেসিডেন্ট হিমসেলফ নিজেও হয়তো এই কন্ট্রিবিউশনের সাথে জড়িয়ে পড়তেন। তবে এইরকম ভাবে বছর জুড়ে ফলো আপ প্রোগ্রাম, এ ধরনের প্রোগ্রাম ন্যাচারালি কিন্তু হয় না। আমরা কেন সাহস দেখালাম, আমাদের এই ধৃষ্টতা আসলো কোত্থেকে? এটার পুরোটার চালিকা শক্তি, পুরোটার ফুয়েল হচ্ছেন আপনারা। আপনারা এভাবে সাহস দেখিয়েছেন, আপনারা এভাবে ভালোবাসা নিয়ে পাশে এসেছেন বিধায় আমরা হয়তো সাহস করতে পেরেছি। এবং প্রতি সপ্তাহে একজন করে উপস্থিত হচ্ছেন আমাদের বন্ধু, তার যেমন যেমন ধরনের নিড, সেই নিডগুলো নিয়ে যখন আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছি, একটিবারও এমন হয়নি যে আপনারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই, বরং আমি কৃতজ্ঞতা না জানি এটাও বলতে পারি যে অনুষ্ঠান তো আপনাদেরই, এই প্ল্যাটফর্মের ওনার তো আপনারা নিজেরাই। সো আমি এটা হয়তো শুধুমাত্র ফ্যাসিলিটেট করছি। তাই যা ভালো কিছু করছেন আপনাদেরই কৃতিত্ব, যা খারাপ কিছু করছেন সেই দায়ভার আপনাদের উপরেই বর্তায়। আমরা আজকের মূল অনুষ্ঠানে ফিরে আসছি বন্ধু, আবার নতুন দিন, নতুন এপিসোড, নতুন অনুষ্ঠান, নতুন কারো জীবনের কথা বলা। আমরা তো আমার জীবনের কথা বলেছিলাম গত সপ্তাহে, তার ফলো আপ প্রোগ্রাম করলাম, এবার শুরু করতে যাচ্ছি নতুন উদ্যম নিয়ে, নতুন আজকের ভালোবাসার অতিথিকে নিয়ে। আমি এখনো জানি না তার জীবন কি রূপ রং আর গন্ধ নিয়ে আমার সামনে উপস্থাপিত হতে যাচ্ছে, এবং তার জীবন যেদিকে যেদিকে বাঁক নিবে, তার জীবন যেভাবে যেভাবে উপস্থাপিত হবে, আমি জানি আমি সহ লাখ লাখ মানুষ ঠিক সেইভাবে তার মনের সাথে তার কথার সাথে আমরা উচ্ছ্বসিত হব, আবেগাপ্লুত হব অথবা কষ্ট পাব। চলে যাচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার নতুন আজকের বন্ধুকে, আজকের ভালোবাসার বাংলাদেশের হট সিটে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে স্বাগত ভালোবাসা,
ধন্যবাদ গুরু, আপনাকে স্বাগত,
অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমরা শুরু করতে যাচ্ছি আপনার জীবনের কথা শুনতে। মেঘলা কেন যেন ইতি উতি করছে কিছু বলার জন্য,
আমি আরেকবার বলে দিতে চাই যে অনেক বন্ধু আবারও সারপ্রাইজ যে আজকে আমাদেরকে শুনছেন, তো ওনাদেরকে আরো একবার বলতে চাই বন্ধু, গতকাল ছিল পবিত্র শবে মেরাজ, এইটার জন্য আমরা গতকাল প্রোগ্রামটি করিনি, সেই প্রোগ্রামটি আজকে করছি, এবং আগামী সপ্তাহ থেকে ঠিক একই ডেতে একই টাইমে আমাদের প্রোগ্রাম কন্টিনিউ হবে, তার মানে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 10:30 ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমরা যথারীতি হাজির হব আপনারই সাথে। এবং এই জিনিসটা মানে আজকে যে প্রোগ্রাম হচ্ছে এটা শুধু এই সপ্তাহের জন্য, সাময়িক।
গত বৃহস্পতিবার গত রাত্রি ছিল শবে মেরাজের মহিমান্বিত রাত্রি, আমরা বিভিন্ন ভাবে ধর্মীয় উপস্থাপনা এখানে নিয়ে আসি, সেইখানে এই মহিমান্বিত রাত্রি স্রষ্টার শুকরিয়া আদায় করার জন্য, স্রষ্টার কাছে তার নিজের মতো করে ইবাদত বন্দেগী করবার জন্য এই রাত্রি, সেই জায়গাটা আমাদের কারণে এই জায়গা থেকে কেউ ডাইভার্ট হোক সেটা আমরা চাইনি বিধায় আজকে অনুষ্ঠানটা শিফট করা হয়েছে। যথারীতি সামনে সপ্তাহ থেকে আবার বৃহস্পতিবার 10:30 থেকে শুরু হবে ভালোবাসার বাংলাদেশ।
এবং আমরা সবসময় বলি যে ফেসবুকে আমরা তাদের কমেন্টসই পড়ব যারা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদেরকে কমেন্টস করবেন, কিন্তু এখানে একজনের কমেন্টস আমি পড়ছি যে লিখেছেন যে আপু আমি কি ঠিক পেজে লাইক দিয়েছি, তাকে বলবো যে এক্স্যাক্টলি আপনি ঠিক পেজে লাইক দিয়েছেন, এবং আপনি দেখছেন যে লাইকের পরিমাণটা হচ্ছে 81,000 প্লাস, তো এটাই হচ্ছে আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজ।
ভুল বলছিস, কিছুক্ষণ আগে না বললি 80,000 প্লাস, এখন অলরেডি 81,000 প্লাস। এনিওয়ে, এই ভালোবাসার সিলসিলা, ভালোবাসার এই বর্ষণ একেবারে মুসলধারে বৃষ্টির মতো পড়তেই থাকবে, এগুলো এগুলো নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, কিন্তু যার ভালোবাসা শোনার জন্য আমি উন্মুখ তাকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভালোবাসার বাংলাদেশ। শুনি আপনার জীবনের কথা আপনার মতো করে।
গুরু আপনাকে ধন্যবাদ, সবচেয়ে প্রথমে আরো ধন্যবাদ দিব ঢাকা এফএম 90.4 এ যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যে প্ল্যাটফর্মে বসে এই হট সিটে বসে আমি রেজিনা আমার ভালোবাসার গল্প উপস্থাপন করতে পারছি। আমি কিভাবে যে আমার মনে এক্সপ্রেশন ব্যক্ত করবো আসলে আমার মানে বলার মতো কোনো ভাষা নেই, আমি খুব গ্রেটফুল যে এরকম একটা অবস্থানে আমি এসে কথা বলছি। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি, তো সরি, আমি রেজিনা, আমি এসেছি ফকিরেপুর থেকে, আমার ভাই বোন, দুই ভাই তিন বোন, আমি ফ্যামিলি সবার ছোট, তো ভাই বোনদের ভিতরে সবার আদরেই বলতে পারেন, এই হচ্ছে আমার প্রাথমিক পরিচয়। তো যেহেতু এখানে ভালোবাসার গল্প বলতে এসেছি, সেহেতু ভালোবাসার গল্পটা কি আগে প্রাধান্য দিতে হবে, তাই না? তো আমি আমার ভালোবাসার দিকে চলে যাই, কিভাবে কিভাবে আমি ভালোবাসার সূচনা তৈরি করেছি, প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো একদিন আমি আসলে সাভারে যাওয়ার উদ্দেশ্যে মতিঝিল বক চক্করের সামনে বাসের জন্য ওয়েট করছিলাম। তো ওয়েদারটাও খুব ধীরে ধীরে আবহাওয়া বৃষ্টি পড়ছিল। ওখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পর ওখানে গিয়ে দেখি ওখান থেকে বাস সাভারের উদ্দেশ্যে যায় না, ট্রান্সপোর্ট চেঞ্জ করে দিয়েছে। আগে ওখান থেকে থাকে, এখন ওখানে যায় না। তো কি করবো, আমি একটু অবাক হয়ে দাঁড়িয়ে আছি, ধীরে ধীরে বৃষ্টি কোথাও মুভ করতে পারছি না। তো হঠাৎ আমার চোখের সামনে একটা বাদাম বিক্রেতার, ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও হেঁটে যাচ্ছে। তো আমি সে ছেলেটাকে ডাকছিলাম, দেয় ছেলে শোনো, আচ্ছা বাবা বলো তো এদিক দিয়ে যে আগে যে এখানে বাদাম মতিঝিলে যাওয়ার জন্য বাস ছাড়তো, সে বাসটা এখন কোথা থেকে ছাড়ে? তো বাইরে ভাই ওই মুহূর্তেই এই কথাটাই একটা ছেলে মানে যাচ্ছিল ওই রোড দিয়ে, ঠিক ও টাচ করে ফেললো। আমি চিনি না, একেবারে আনসার্টেন কি ব্যাপার। সে আমাকে বললো, আপা আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে হেল্প করতে পারি? আমি না একটু প্রথমে অবাক দৃষ্টিতে তাকালাম,
বৃষ্টিতে পড়ছে,
হ্যাঁ বৃষ্টিও
ধীরে
ধীরে বৃষ্টি, তার ভিতরে তার এক্সপ্রেশনটাও দেখি কেমন যেন একটু বলার। তো আমি খুব অবাক দৃষ্টিতে তাকালাম। তো আমি বললাম যে কে বলছেন ভাই, কি হ্যাঁ বলেন, বলে কি না আপা আপনি মনে হয় কিছু খুঁজছেন এখানে ট্রান্সপোর্টের কোথায় এই বিষয়টা আমি শুনলাম, তো তাই আমি আপনাকে একটু হেল্প করতে চাই। আপা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করি। ঠিক আছে ভাইয়া বলেন। তো ও বললো যে আপা এখন তো এই বাস এখান থেকে ছাড়ে না, এখন ছাড়ে সেই মতিঝিল জীবন বিমা চক্করের সামনে থেকে। তো আচ্ছা ঠিক আছে আপা, আপনি চলেন তাহলে আমরা দুজনে হেঁটে হেঁটে যাই, কথা বলতে বলতে যাওয়া হবে, প্লাস আপনাকেও আমার বাসের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। সে ভয় পাচ্ছিলাম, আল্লাহ কি ধরনের মেটিলিটি, এখনকার ছেলেরা তো কি ধরনের মেটিলিটি, এরকম যাক সাহস করে হাঁটা শুরু করলাম ছেলেটার সাথে।
বৃষ্টি কিন্তু হচ্ছে,
বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। তারপরে গিয়ে হাঁটছি হাঁটছি তো জীবন বিমার সামনে দাঁড়ালাম। ও এর ভিতর কিছু কথা আছে, তো হেঁটে যাচ্ছি। তো ও আবার এই হাঁটার ছলে ও আমার নাম, কোথায় থাকি, পরিচয়, ফোন নাম্বার সবই কিন্তু ওর মতো নিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাট আমি কিন্তু তাকে ইনকারেজ করছি না যে আসলে সে আমার সম্বন্ধে জানুক বা কিছু, আমি সম্পূর্ণ যতটুকু পাচ্ছি তাকে ডিটাচ করতে চাচ্ছি। বাট সে ছলে বলে কৌশলে আমার এগুলো সব জেনে নিচ্ছে। ঠিক আছে, তো সব নাম টান জানলো, আমিও সব কিছু বললাম। ফোন নাম্বারের ক্ষেত্রে সে আমি কেন জানি একটু আটকে যাই, কারণ আমার তো এমনিও পার্সোনাল কোনো মোবাইল ছিল না সেই সময়। এখন আমি তো একটা জায়গায় ধরা, যেহেতু ফোন নাম্বার যদি দিতে হয় তাহলে আমার বাসার ফোন নাম্বার দিতে হবে, আদারওয়াইজ আমার কোনো আর ইয়ে নাই, অপশন নাই, আমি যেটা তাকে ফোন নাম্বার দিব। ঠিক আছে, তো ওই ছেলেটাও এত নাচোর বান্ধা, তো ছেলেটা আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়েই নিল। যাই হোক, আমি বাধ্য হয়ে আমি আমার বাসার TNT ফোন নাম্বারটা দিলাম। তো এরকম দেওয়ার পরে ও ছেলেটা আবার তখন বললো, আপা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি কিন্তু আপনাকে কখনো ডিস্টার্ব করবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ পর হঠাৎ আমি তো ফোনটা ছিল আমার আম্মার রুমে, হ্যাঁ আমি সবাই আমরা বসে বসে টিভি দেখতেছি, তো ঠিক সন্ধ্যা 7:30 মেবি 8 একমত 8 হবে এরকম, ঠিক ওই সময় ফোনটা আসে। আর অন দ্য স্পটে আমি বসে ফোনের কাছে আর আমি ফোনটা রিসিভ করলাম। তো আমি ফোনটা রিসিভ করে বলছি, হ্যালো কে বলছেন, কোথা থেকে, কি আসে বিষে? ও আমাকে বলছে, হ্যালো আমাকে চিনতে পেরেছেন? আমি বলি, কি সরি আপনি কে বলছেন, আমি তো আপনাকে চিনতে পারছি না। বলে, আপা এত তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনি কি বলছেন, কাকে চাচ্ছেন ঠিক করে বলেন। বলে, আপা সেই যে মতিঝিল বক চক্কর, আপনি বাসের জন্য ওয়েট করছিলেন, ভুলে গেছেন? আমি কি ও সরি ভাইয়া সরি আসলে আমার আমার মনে নাই। আর আমি কি করেছি সেদিন তার নামটাকে জিজ্ঞেস করবো সেটাও জিজ্ঞেস করিনি। তখন ও বলল যে আমার নাম আরজুন। আমি বলি ও আচ্ছা ভালো আছেন আপনি? বলে কি হ্যাঁ ভালো। এই বলে তারপর কিছুক্ষণ কথা টথা বলে আমিও সিচুয়েশনটা এরকম পুরো ঘরে সবাই আমিও আর কথা মানে বাড়াতে পারছি না, আমি চাচ্ছি যত শর্টে ফোনটা রাখা যায়। তো ঠিক আছে ফোন রেখে দিলাম। আমি আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ পরে কথা বলবো, এই বলে আমি ফোনটা রেখে দিলাম। আচ্ছা এভাবে গেল, এই তো ফার্স্ট ফোনের কাহিনী গেল। তো এইভাবে আবার একদিন হঠাৎ এক মাস পর মানে ও বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে যে আমি আপনাকে ডিস্টার্ব করবো না ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবেসে থাকবো। ভালোবাসা আর আমার তো ওর প্রতি ভালোবাসা গ্রো করতে হবে বা কিছু এই ধরনের কোনো মেন্টালিটি নেই। একজন মানুষের সাথে রাস্তায় পরিচয় হতেই পারে, ফোনের অপেক্ষা ভিতরে ভিতরে কাজ করছিল না, কারণ আমি তো সেইভাবে তাকে ইয়ে করিনি। কিন্তু ও আমাকে সেই যে প্রথম দেখেছে সে দেখাতে ওর মানে ওর মনের ভিতরে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে ভালোবাসা। যাই হোক আবার এক মাস পর সে আমাকে ফোন দিল, সেই টিএনটি ফোন। আচ্ছা ঠিক আছে আমি ধরছি। ধরার পরে তখন বলল যে এরকম এরকম কেমন আছেন আপা, অনেক দিন আসলে আপনার সাথে কথা বলি না, তো তাই কেন যেন একটু মনে হচ্ছিল যে আপনার সাথে কথা বললে হয়তো বা ভালো লাগবে। আমি বলছি কি আসছে, আমি তো আর ওরকম কিছু বলতে পারি না। আমি আচ্ছা হ্যাঁ বলেন কি, হ্যাঁ আপনি ভালো আছেন, আপনার বাসায় সবাই ভালো আছে? বলে কি হ্যাঁ ভালো। তো যাই হোক এভাবে কথা বললাম। তারপরে কথা বলতে 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 আমরা অনেক দূরই মানে মোটামুটি একটু সময় আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, পাঁচ মিনিট থেকে সেকেন্ড ফোনে 10 মিনিট আস্তে আধা ঘন্টা এভাবে করে গেলে যতবারই ফোন দেয়। তো আমার জায়গাটা একটা জায়গায় টিএনটি, কারণ আমি তখনও পার্সোনাল মোবাইলে আমার কোনো ইয়ে নেই। যাই হোক এভাবে চলতে থাকে। তো ও একদিন আমার সাথে আবার প্রায় 2-2.5 মাস পরে আবার একদিন ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে কি আপু আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? আমি বলেছি হ্যাঁ কি বলবেন ভাইয়া, আচ্ছা ঠিক আছে আচ্ছা বলেন কি বলবেন। তো বলতেছে যে আমার না খুব ইচ্ছে আপনার সাথে একটু দেখা করি। হ্যাঁ আমি বলি যে আসছি দেখি, বলে ছেলেটা কি পারুন নাকি তিনি না জানিয়ে শুনে হুট করে আমাকে প্রপোজ করে দেখা করতে। হ্যাঁ তারপর আমার তো ভিতরে হার্টবিট বেড়ে যাচ্ছে যে কি বল আল্লাহ আমি কি যাই হোক ঠিক আছে এরকম বলে কি না পা। তারপরে সে সেদিনই ফোনে আমাকে বলতো আপা জানেন আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি না সেদিনই আমি আপনাকে মানে ভালোবেসে ফেলছি। কি আসছে ভালোবাসি কি এতই সহজ একটা জিনিস যে এক দেখাতেই এক ইয়েতেই ভালোবাসে তো মানে
এইটা কি রেজিনার জন্য প্রথম ভালোবাসা? তো
হ্যাঁ এইটা আমার জন্য আমার লাইফের প্রথম ভালোবাসা।
ভালো লাগছে আর মন্দ লাগছে, বাট পার্ট ছিল।
হ্যাঁ অবশ্যই ছিল, পার্ট ছিল এবং আমার প্রথম ভালোবাসা। আমি প্রথম যতই প্রথম ভালোবেসেছি আমি আমার ভালোবাসাতে জয় করছি।
বাহ এখন আর কোনো কথা নাই, ভালোবাসায় হারা যায়। ভালোবাসা জিন্দাবাদ।
Baby, I love you.
This track was downloaded from FusionBD.com.
মানে ভালোবাসার অবগাহন, ভালোবাসায় ভেসে যেতে চায়, ভালোবাসায় পাগল হতে চায়। আর ভালোবাসাকে আমি সবাইকে এই কারণে বারবার এই কথাটা বলতে চাই যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। এবং এই ভালোবাসতে গিয়ে পরস্পরস্পরকে যে কত নামে ডাকে মেঘলা, কেউ বলে জান, কেউ রুচিত, কেউ বলে জানু, কিন্তু তার মধ্যে পরিচ্ছন্ন ভাবে লুকিয়ে থাকে যে জিনিসটি সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা সেটাই ভালোবাসা। আবার যাচ্ছে আমার আজকের অতিথি বন্ধুর কাছে, এবং আমার মনে হচ্ছে যে ভালোবাসার যে কত রকমের রং আজ উপস্থাপন হতে যাচ্ছে, আমি এক্সাইটেড। দেখা দেখা প্রমোশ্য প্রকাশ্য এবং রং যে কত রূপ ধারণ করবে, আই এম এক্সাইটেড। প্লিজ কন্টিনিউ
গুরু। আমি আবার আপনার কাছে ফিরে আসলাম আমার ভালোবাসার গল্প নিয়ে। আচ্ছা শুরু করছি দ্বিতীয় স্টেপ। এভাবে চলতে থাকে আমাদের ফোনে কথা বলা, কথা বলতে বলতে প্রায় এক বছর কেটে যায় আমাদের ফোনে কথা বলা। একদিন হঠাৎ করে ছেলেটি আমাকে বলে ফেলে, আমি যেদিন আপনাকে দেখেছি আমাদের কিন্তু তুমি কিন্তু এখনো আসি নাই, তুমি পর্দাটা কিন্তু পড়ে আপনি আপনি করেই চলছে। তা আমাকে আমাকে বলছে, আপনাকে যেদিন আমি দেখেছি তখন কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এবং আমার মনের কঠিরে আপনাকে নিয়ে একটা স্মৃতি চরণ করে ফেলেছি। কিভাবে আমি আপনাকে নিয়ে নতুন একটা স্বপ্ন তৈরি করব, কিভাবে আমি আপনাকে নিয়ে ঘর বাঁধবো, এতক্ষণ কিন্তু ভালোবাসা, এখন সে কিন্তু ঘর বাঁধার পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু একেবারে এর বাইরে। যাই হোক, তো আমি শুধু ওর কথা শুনি। তো কেন জানি আস্তে আস্তে না একটা মানুষের কথা শুনতে শুনতে, একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে, কেন যেন আমারও ছেলেটার প্রতি একটা ইমোশনাল কাজ করছে। আসলে কি ছেলেটা ভালো, আসলে ছেলেটা কি, আসলে ছেলেটা কি বলতে চায়, ওর মনের ভিউটা কি, আমি একটু দেখি। ঠিক আছে একটু দেখি, আমার ওর প্রতি একটা কিউরিয়াসিটি গ্রো করছে। ঠিক আছে, আস্তে আস্তে আমি ওর সম্বন্ধে জানার চেষ্টা করলাম, ও কি করে, কোথায় থাকে, কোথায় ওর বাসা, কি ওর পরিচয়, সব কিছু এভরিথিং আমি আস্তে আস্তে করে খুঁটিনাটি জানার চেষ্টা করছি। তা একদিন ও আমাকে ফোন দেয়, তা আমি হঠাৎ ওর কথার পরিপ্রেক্ষিতে না আমি বললাম কি, এই শোনেন আমি শুধু আপনার সাথে খালি কথাই বলে যাচ্ছি, কিন্তু আসলে যে আপনার মূল পয়েন্ট গুলো সেগুলো কিন্তু আমার জানা হয়নি। মানে কি আচ্ছা আপনি বলেন, আপনি তো আসলে কি, আমি যতটুকু আপনার সম্বন্ধে জানতে চাই, আসলে আমার মনে হয় আমি যতটুকু ভালোবাসি আপনি কিন্তু আমাকে ভালোবাসেন না। যদি আপনি ভালোই বাসতেন তাহলে নিশ্চয়ই ওই অপর পক্ষ থেকে একটা ভালোবাসার ফিডব্যাক আমি পেতাম। তারপর আমি না ওকে একটু মানে একটু ডিসকারেজ করলাম, ভালোবাসাটা কি এতই সহজ, দেখো বললেন আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি, হয়ে গেল। তারপরে আমি জিজ্ঞেস করতে বলেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, ও বলে কি আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা, আপনার কয় ভাই বোন? আমরা পাঁচ বোন দুই ভাই। আপনার বাবা? আমার বাবা লেট। আচ্ছা মা? মা আছে। ঠিক আছে, জানা হলো ঢাকা আপনার দেশ ঢাকা, আমারও তো দেশ ঢাকা মিলেই আছে। আর ঢাকাই ছেলেদের প্রতি কেন যেন আমার একটা মানে কিউরিয়াসিটি, কারণ আমি যেহেতু ঢাকা অর্জিন ঢাকার, আর যেহেতু ফ্যামিলিতে দেখি তো ঢাকার ছেলেরা বলতে কি খুব পাগলের মতো ভালোবাসে, মানে আমাদের এখানে
ঢাকায় বলতে কি আপনি পুরান ঢাকার কালচারের কথা বলছেন?
পুরান ঢাকার একটা, আর আমি হচ্ছি নিউ ঢাকার, যদিও আমাদের বাপ দাদা সবাই মানে এখানে এখানে মানে অর্জিন সূত্রেই আমরা ঢাকা। তো দেখি তো আমাদের ভাইরাও তো বিয়ে টিয়ে করেছে, কাজিনরা এইরা সেরা, বউদেরকে খুব ভালোবাসে। এই শপিং এ যাচ্ছে 10,000 টাকা শাড়ি, ঠিক আছে কোনো কথা নেই,
ভালোবাসা মানে কি শাড়ি?
না শাড়ি না, মানে মানে তাদের, হ্যাঁ তাদের যে মানে চাওয়া পাওয়াটা যেভাবেই হোক মানে তারা পূরণ করতে চেষ্টা করে, কোনোভাবেই তাদেরকে রিফিউজ করতে চায় না। যাই হোক, আমার একটা কিউরিয়াসিটি, যাক তাহলে ঢাকার ছেলে হলে তো অবশ্যই ভালো হবে। তো আমি আমি আস্তে আস্তে করে ওর প্রতি আমিও কেন যেন একটু দুর্বল হয়ে গেলাম। তো এভাবে করতে করতে 2 বছর আমাদের অতিবাহিত হয়ে যায়। একদিন আরজু বলল কি, আমি তোমার সাথে দেখা করতে পারি? আমি একটু ভূমিকা করছিলাম, কেন জানে আবার নতুন করে দেখা করার কথা, তো আমি একটু ভূমিকা করছিলাম কি নতুন করে দেখা করবে কি আসে বিষয়। তো ঠিক আছে, এত করে যখন বলছে ঠিক আছে দেখি না একটু ছেলেটাকে, কি বলতে চাই কি আসে বিষয়। প্রথম দেখার একটা এক্সপ্রেশন মনের ভিতরে নিজে জাগ্রত করছি, ঠিক আছে দেখি যা করে আল্লাহ। তো ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা কোথায় আমরা দেখা করবো, ও বলছে আমরা অবশ্যই তোমার পছন্দ। আমি বলছি না আমার পছন্দ, আচ্ছা শাহবাগে হলেই ভালো, আমারও কাছাকাছি শাহবাগে পাবলিক লাইব্রেরিতে। ঠিক আছে, এখন যেহেতু আমার মোবাইল নেই আমি ওকে গিয়ে ফোনও করতে পারবো না, তাহলে আমি ওকে চিনবো কিভাবে? আমরা দুজনে দিনে ফোনের ভিতরে প্ল্যান করেছি যে ঠিক আছে।
তাহলে কতদিন পরে এই প্ল্যানিংটা হচ্ছে?
2 বছর পর।
2 বছর?
2 বছর।
তার মানে ফার্স্ট দেখা হয়েছিল সেই মতিঝিলে?
হ্যাঁ মতিঝিলে। ধীরে 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 ধীরে
গান রেডি করে ফেল।
2 বছর?
2 বছর?
2 বছর? 2 বছর পর, মানে ওটা মানে পাগলের মতো ভালোবাসতো ভাই, আসলে বিশ্বাস করবেন না। আমি যদি
আমি বিশ্বাস করছি
আমি যদি
গুরু থেকে যখন ভাইয়া হয়েছি আমি যাই ইচ্ছা যাই ইচ্ছা তাই বলুন, কোনো সমস্যা না, আমি আপনার এক্সাইটমেন্ট টের পাচ্ছি। মানে হচ্ছে
যাই হোক, আমি মানে বুঝাতে পারবো না একটা ছেলে একটা মেয়েকে এক দেখাতে কিভাবে এরকম ভালোবাসতে পারে। যাই হোক, তা আমরা তো প্ল্যানিং সেট করে ফেললাম, আমি কি কালার ড্রেস পরবো, আমি নীল, নেভি ব্লু নীল কালার, আর ও ও পরবে আই কালার। ঠিক আছে, আমি তো আসতে করে রিক্সা নিলাম, চট করে চলে গেলাম শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে নামলাম। দেখি স্যার তো দাঁড়িয়ে আছে সেই গ্রন্থাগারের সামনে এক গুচ্ছ লাল গোলাপ পাতে নিয়ে কাউকে রিসেপশন করার জন্য। তো যাই হোক, তখনই বুঝতে পারলাম যে এটা আকাশি কালার শার্ট, এটা সেই ব্যক্তি। যাই হোক, তার সাথে দেখা হলো, আমি দেখে একটু ভদ্রতা নিজেকে একটু ভদ্রভাবে ভাব প্রকাশ করলাম।
প্রথম তো যখন দূর থেকে দেখা হচ্ছিল তখন ফিলটা কেমন ছিল?
এখন ফিলটা কি, আমি না একটু ভয় পাচ্ছিলাম, তারপর আবার চিন্তা করে দেখলাম আমার একটু হাত পাও কেমন যেন একটু কাঁপতেছিল। তখন কি দূর এত ইমোশনাল হলো তো ছেলেটা আমার বোধ হয় মনে
করতে। আচ্ছা বেকুব মনে করে ভাই, আমি একটু বলে নি, আমার শ্রোতা বন্ধুরা অনেক লিবারেল এবং অনেক বড় মনের, এবং তারা জানে যে এক্সাইটমেন্টে, আর এখানে যেহেতু র ডেলিভারি হয় সেখানে শব্দ জয়েন্টটা এত বেশি জরুরি অনেক সময় হয়ে পড়ে না, এক্সাইটমেন্টটা জরুরি। হ্যাঁ, রেজিনা বলছিলেন দূর থেকে যখন দেখছিলেন তখন অন্যরকম একটা এক্সাইটমেন্ট
আছে। ও কাছে এগিয়ে আসার চেষ্টা করতেছে, তার মানে ও আমাকে রিক্সা থেকে নামায় রিসিভ করবে, ইভেন কি মানে আমার রিক্সা ভাড়াটাও সে দিয়ে দিবে।
তাকে দেখে তখন তখন কেমন দেখাচ্ছিল?
না দেখে খারাপ লাগছিল না, মানে একটা নায়ক নায়ক ভাব, তো আমার জন্য এগিয়ে আসতেছে আমাকে মানে রিসিভ করবে, আমার কাছে খুব একটু প্রাউড লাগছিল, দেখাচ্ছিল আমার জন্য এতক্ষণ ওয়ে।
এবং দিস ইজ ভেরি ফার্স্ট টাইম না, এর আগে তো এরকম ঘটনা ঘটেনি,
এরকম কখনোই ঘটেনি। আচ্ছা যাই হোক, পাবলিক লাইব্রেরিতে গেলাম, বসলাম, তবে আমার একটু দেরি হয়েছিল। তারপর আমি একটু ভদ্রভাবে সরি বললাম যে সরি আসলে ড্রিম ছিল কেয়ার করার জন্য, আর মানে বুঝিনি তো বাসা থেকে বের হতে হলে অনেক এক্সকিউজ দাঁড় করাতে হয়। হ্যাঁ কোনো রকম আমি বের হয়েছি, তো ঠিক আছে। পাবলিক লাইব্রেরি শাহবাগে বসলাম, ক্যান্টিনে বসলাম, কি খাবেন? তখনও আমাদের আপনি আপনি তুমি করে না কি খাবেন, আই হ্যাভ নো চয়েস, আমার কোনো পছন্দ নেই। আমি তো ভয়ে কাঁপতেছি, আবার খাবো সেরকম প্রথম দেখা, তারপর আবার খাবো ওর সামনে। ঠিক আছে ও খাবার অর্ডার করলো, আমি বলছি না আমি অবশ্যই লাইক করি, ড্রিঙ্কস লাইক করি, আপনি একটু ঠান্ডা হলে ভালো। তারপর ও আরও কিছু নিল, গ্রেড নিল, ইয়ে করলো, তো একটু টুকটাক খেলাম। খেয়ে তো কতক্ষণ খাওয়ার পরে সেই পাবলিক লাইব্রেরি উঠে সিট এত কিছুক্ষণ বসলেন, বসে অঙ্কে প্রথম এটা বলছে যে আচ্ছা আপনি আমার চোখের দিকে 5 মিনিট তাকিয়ে থাকতে পারবেন? বলে কি বলে আশ্চর্য, আমি না আমি লজ্জায় মানে এত লজ্জা পাচ্ছি কিন্তু আমি মানে প্রকাশ করতে পারছি না। তারপরে না ও না আমার দিকে তাকায় মানে এমন দৃষ্টিতে তাকানো, মানে না যেন কি একটা প্রেম আবেগ ইমোশন মানে সে কি মানে খুব ভালোবাসা। তারপরে আমিও না তাকালাম, আমি না তাকাই আবার ফট করে চোখের পলক ফেলে দিই, হবে না আপনার কিন্তু চোখের পলক পড়ে যাচ্ছে। এই প্রথম আমাদের তখন বলে কি আমি একটা রিকোয়েস্ট করবো আপনার, আপনাকে খুব রিকোয়েস্ট করবো, আপনি আমাকে আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি না বলে যদি তুমি বলেন তাহলে আমি খুব খুশি হব। তারপরে আসছি এতই রিকোয়েস্ট আমি কোনোভাবেই তাকে রিসিভ করতে পারিনি। তখন আমি তাকে বললাম হ্যাঁ তুমি। তারপর আর কি সে তো খুব খুশি মানে পারে তো আমাকে জড়ায় ধরে এই ধরনের সিচুয়েশন। তারপর যাই হোক, তারপর তুমি তুমি বলার পরে তারপর দুজনের খুব চাওয়া পাওয়া মানে এক্সপ্রেশনটা খুব আদান প্রদান হলো। সেদিন তো আমি খুব রোমান্স মুডে, কি নতুন একটা স্বপ্ন নিয়ে আসলাম যে কি নিজের একটা নতুন জীবন সূচনা করতে যাচ্ছি বা কি আসলে ভালোবাসা কতটুকু হবে কি হবে না, তখন আমি কনফিউশন। ঠিক আছে তো এখন আমি বলছি দেখেন সন্ধ্যার সময় কিন্তু আমার বেশি সন্ধ্যা করা যাবে না, কারণ বেশি সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আমার বাসে আবার মানে ইয়ে করবে মানে টেনশন করবে বা আমাকে জেরা করবে, তো আপনি আমাকে একটা রিক্সা করে দেন আমি চলে যাব। বলে কি যে আপনি কি মনে করেছেন আপনাকে আমি খালি ছেড়ে দিব, একা রিক্সায় ছেড়ে দিব? এটা তো কোনোভাবেই হয় না। ঠিক আছে তাহলে কি করবেন, তাহলে আপনি সরি আবার তুমি তাহলে কি করবা? তাহলে ঠিক আছে তাহলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না ভাই আমাদের এখানে এরিয়া যেহেতু আমাদের নিজস্ব এরিয়া, কে কোথা দিয়ে দেখে ফেলে সমস্যা হয়ে যাবে, না আমি কোনোভাবেই তোমাকে একা ছাড়বো না। যাই হোক ও আমার সাথে মানে জাস্ট একটু আমার পাশে বসবে এইটাই মূলত ওর একটা ইমপ্রেশন। যাই হোক ঠিক আছে আমি ওকে ওই মানে ওই সুযোগ থেকে বঞ্চিত আর করতে পারলাম না, দেখ আমারও তো ভালো লাগছে ভালো লাগার মুহূর্তটাকে আমি তো বাদ দিব কেন, যাক আমি একটু এনজয় করলাম। ঠিক আছে পাশে পাশাপাশি দুজন বসলো, রিক্সা দিয়ে আসছি দেখছি। এখন ওকে আমি আর বেশি দূর অ্যাডভান্টেজ হতে দেয় না, বলছি শোনেন আপনি কিন্তু পল্টন মোড়ে নেমে যাবেন, আমার বাসা পকেটে বলতে বাংলার দিকে মানে অনেক পরিচিত লোকজন থাকে তো ওখানে আপনাকে ইয়ে করবে না। ঠিক আছে ওভাবেই রাজি,
কোন কারোর সাথে তো প্রথম এইভাবে বসা
না, একদম ঘনিষ্ঠ ভাবে এই ফার্স্ট
ঘনিষ্ঠ ভাবে
এই ঘনিষ্ঠ ভাবে বসা একটু কাছাকাছি। ও একটু চাচ্ছিল যে আমার হাতে একটু স্পর্শ করুক, মানে আমারও কেন মানে আমি আমিও চাচ্ছিলাম কিন্তু আমি কেন জানি আমার পিছিয়ে যাচ্ছি
তাদের জীবনের কথা, অনেকেই ভাবছে তার সেই ভালোবাসার মানুষটির কথা, তার সাথে প্রথম কাছে আসায় কাছাকাছি বসা, প্রথম তার চোখের দিকে তাকিয়ে থাকা, প্রথম তার চোখে তার নিজের প্রতি প্রচন্ড ভালোবাসা দেখতে পাওয়া, প্রথম প্রচন্ড ভালো লাগা ভালোবাসায় আলত করে তার চুলটা একটু উপরের দিকে তুলে দেয়া, প্রথম তার হাতটাকে ধরা, ভালোবাসা মানুষের ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলো মানুষ কত সযত্নে মনের মধ্যে লালন করে। হয়তো হাত ধরতে গিয়ে তার নখের উপর একটা স্পট আছে, সেই স্পটটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যের একটি দৃশ্য মনে হয় এবং দারুণভাবে এই জিনিসগুলো হয়তো রিলেট করতে পারছে সবাই। চমৎকার ভাবে রিলেট করছে এবং আপনার সাথেই হয়তো আমরা ভেসে যাচ্ছি এই ভালোবাসা।
This track was downloaded from FusionBD.com.
Thank you, Guru. তারপর গেল এই তো আমাকে একটু, তারপর আমি রিক্সা দিয়ে নেমে যাব, উনি নিজে থেকে রিক্সা ভাড়াটা দিয়ে দিল। তারপর আমার না কেন যেন আবার একটু কষ্ট লাগতেছে, আমি এবার কি করলাম রিক্সার পিছনে পর্দাটা না উঠে এবার দেখলাম, দেখলে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এভাবেই দেখলে রাখলাম। গেল সেদিন বাসে এসে
আপনাকে ধরেছিল,
একটু ধরেছিল, বলতে পারবো না, একটু তো অবশ্যই ধরেছিল, যাই হোক ধরেছিলাম। তখন না আমার ভিতরে না কেমন যেন একটা ইমোশনাল বাসা আসার পর না মনে হয় কি আমার ভিতরে একটা অন্য একটা জগৎ তৈরি হয়ে গেল সেদিন থেকে। দেখো আমি ফুললি চেঞ্জ, খুব নিজেকে খুব উৎফল্ল মনে করছি। এসে গেল সেই পর্ব গেল, তারপরে আবার আরেকটা পর্ব যেটা আসছি সেটা হচ্ছে যে 25 ফেব্রুয়ারি, সেটা ছিল আমার বিশেষ একটা দিন, আমার সেদিন ছিল জন্মদিন। তো আমি ভেবেছি ওকে আমি ইনভাইট করে বাইরে কোথাও খাওয়াবো, তো ওকে আমি বললাম এই শোনো 25 তারিখে না তোমার আমার পক্ষ থেকে তোমার দাওয়াত। কিসের দাওয়াত? না এমনি তুমি তো আমাকে সেদিন ইনভাইট করলে ঘোরার জন্য, আমি সেদিন তোমার সাথে দেখা করবো। বলেছি ঠিক আছে, পারপাস কোনো পারপাস না, আমি যদি এখন পারপাসটা বলে দিই তাহলে ও আমার জন্য গিফট আনবে বা যে কোনো কিছু, ঠিক আছে আমি বলিনি পারপাস। তো ও 25 ফেব্রুয়ারি আমার সাথে দেখা করার জন্য আসছে, কোথায় আসবো? মতিঝিল ঘরোয়া রেস্টুরেন্টে, ঠিক আছে আসবো। তো মতিঝিল ঘরোয়া রেস্টুরেন্টে গেলাম, আমরা দুজনে একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করে তো ও কিন্তু সেদিন আবার ভিতরে ভিতরে একটা প্ল্যান করে রেখেছিল আমাকে নিয়ে, ওদের বাসা ছিল আবার ওয়ারিতে, আমার আমার মানে আজিদের বাসা। তো ও ভিতরে ভিতরে প্ল্যান করেছিল যে ও আমাকে নিয়ে ইয়েতে যাবে। আচ্ছা যাই হোক, তো আমি লাঞ্চ শেষ করে একটা সিএনজি নিলাম, সিএনজি নিল। তো ও আমাকে বলেছিল কোথায় যাবা, আমি স্যার আই হ্যাভ নো চয়েস, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে। তো স্যার যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা, শোনো তুমি কিছু মনে করো না, আমার না ওয়ারিতে একটা কাজ আছে, হ্যাঁ একটা অফিসের কাজ আছে, খুব বেশি সময় লাগবে না, তুমি সিএনজিতে বসা থাকবা 5-10 মিনিটের ভিতরে আমার কাছ থেকে সেরে একটা পেপার্স নিবো, নিয়ে তোমাকে নিয়ে টিএসসিতে যাবো, ঠিক আছে? সিএনজিতে দুজনে আবার সেই আগের মতো কাছাকাছি বসে, আর উনি তো আমার সামনে কাছাকাছি আসতে যাচ্ছে, একটু মানে যেটাকে বলে নিজেকে একটু ঘেঁষে বসা, একটু টাচ করা বা এই ধরনের মেন্টালিটি। তো আসলে দূরেও থাকতে পারতেছি না, আবার
কেউ কনফিউজ হবেন না যে ভালোবাসার বাংলাদেশে গুরুকে ভালোবাসার ক্লাস নেওয়া শুরু করলো, বিষয়টা এরকম না। কারণ এই যে অনুভূতি, এই যে ভালো লাগা, এই যে মহব্বত, এই যে রোমান্টিসিজম, এটা তো জীবনের বাইরে না। এবং আমি তো বলি যে পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি সবচেয়ে অতি প্রাকৃত, সবচেয়ে পুরাতন যদি কোনো অনুভূতি থেকে থাকে তার নাম ভালোবাসা। ভালোবাসা এবং শুধুই ভালোবাসা, সেই ভালোবাসায় বিমুক্ত হচ্ছে আজকের প্রতিবন্ধুর মুখ থেকে। বলুন,
যাই হোক তারপরে সিএনজি নিলাম, দুজনে সিএনজি তে
বসলাম,
সিএনজি তে উঠেছি বসলাম, জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় যাবা, ওয়ারির উদ্দেশ্যে সিএনজি ঠিক হলো, একটু কাছে যাচ্ছি, আমিও চিন্তা করে যাচ্ছি বেচারা কি কষ্ট দিব না।
আপনি কি এখানে একটু থামবেন, একটু থামেন, আচ্ছা ট্রেনটা একটা স্টেশনে আমি অলরেডি নোংর করিয়েছি, জাহাজটা নোংর করিয়েছি, আমার বন্ধুরা এই যে সিএনজি টাইপের প্রসঙ্গ যখন আসছে বা রিক্সা টাইপের ব্যাপার আসছে যেখানে স্পেস কম লোক বেশি, তখন এইসব নিয়ে কি রিলেট কোনো ফিডব্যাক দিচ্ছে নাকি? একটু শুনে দু একটা ফিডব্যাক এরকম শুনে চাইছি।
এবং আকাশ কুমিল্লা থেকে লিখেছেন যে মেঘলা আজকে লাভ স্টোরিটা আসলে মনে হচ্ছে খুব ভালো হবে, অনেক নাইস হবে। এবং আতাউর লিখেছেন শরীয়তপুর থেকে যে গুরু আমি আচ্ছা আপনাদের ভালোবাসার বাংলাদেশ শুনছি এবং আমার খুবই ভালো লাগছে। ফারুক আছেন লিখেছেন যে গুরু গল্পটা মনে হয় ভালো হবে। আচ্ছা বিপাশে আছেন লিখেছেন যে শিবচর থেকে লিখেছেন যে আজকের আপুর কথাগুলো অনেক ভালো লাগছে। রাজ্জাক লিখেছেন যে আপু তোমার হাসিটা থাকবে তো, আচ্ছা উনি একটা প্রশ্ন করেছেন, এস এম রাজাক মিরপুর থেকে,
সব সাইকোলজিস্ট হয়ে যাচ্ছে।
ওকে, লিখেছেন যে এস এম বজলুর রহমান লিখেছেন যে রাজিনা আপু তোমার তোমাকে থ্যাংক ইউ, বেশি বেশি ভালোবাসা চালিয়ে যান। আচ্ছা আছেন আমাদের সাথে উনি লাকি লিখেছেন যে আপু উনাকে বলেন, আচ্ছা আচ্ছা আমাকে বলতে বলেছেন উনাকে বলেন যে মাঝখান থেকে জানি কোনো কিছু না লুকাই সব বলে দিতে, সব করা
লাগবে
না, না আমি ওপেন, আমার বন্ধুদের জন্য আমি ফুল ওপেন,
ওপেন ওপেন ওপেন, একদম র ডেলিভারি,
র ডেলিভারি,
ওকে গোন আমরা সিএনজিতে যাই,
ওকে ওকে। তো সিএনজিতে উঠলাম, দুজনে সিএনজিতে উঠলাম, একটু কাছাকাছি, একবার আগাই আবার একটু পিছাই, একবার আগে একটা পিছাই, এই দেখি ও কেমন যেন একটু মনটা খারাপ করে, আবার যাই হোক আবার ওর চেহারার দিকে যখন একটু তাকাই তখন মনে করি কষ্ট হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ভালোই তো বাসবো, ঠিক আছে একটু আগাই, বসলাম হাতটা ধরলো আমাকে, হাতটা ধরলো,
হাত ধরলো কেমনি, হাত দেখান
জন্য, না 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 না, হাতের উপর হাতকে,
ওই হাত ধরা আমি মনে করি,
না 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 না,
আচ্ছা আচ্ছা, তারপর
হাতের উপর হাতকে এভাবে ধরলো, ধরে তারপরে ও আমার চুলগুলো দুই পাশে কানের পাশে চুলগুলো একটু সরিয়ে দিচ্ছে, তারপরে আবার সেই চোখ, আবার সেই চোখ নিয়ে প্রসঙ্গ, আমি তোমার চোখের প্রেমে পড়ে গেছি, যাই হোক তারপরে এইভাবে করে সিএনজিতে যেতে যেতে হঠাৎ করে একটা পর্যায়ে সিএনজি একটা গেটের সামনে থামল, তো আমি একটু অবাক, তো আমি বললাম যে ও আমাকে থামবে, ও কিন্তু আমাকে প্রথম বলেছে যে সিএনজিতে তুমি 10 মিনিট বসে থাকবা, আমি জাস্ট কাজ সেরে তোমাকে নিয়ে এটিএসসিতে যাব। তখন যখন গেটের সামনে থেকে থামলো সিএনজিটা, তখন সে আমাকে বলছে নামো, নামো মানে হোয়াট ইউ মিন, তুমি কি বলছো নামো, কোথায় নামবো, কি আসে বিষয়, বলে কি না একটু নামো না একটু সমস্যা নেই, আমাকে বলে একটু 10 মিনিট দেরি হবে সমস্যা নেই, অথচ সে আমাকে সিএনজি থেকে নামিয়ে অলরেডি সে কি করলো, সিএনজি আমাকে টাকা দিয়ে সিএনজি ছেড়ে দিল, বাড়ির ওখানে কোনো সিএনজি নাই, ঠিক আছে বড় একটা গেট, খুব সুন্দর একটা গেট, ওয়ারির গল্প বলছি, ওয়ারির দিকে চলে যাচ্ছি, সেই আর দুধের বাসা, সুন্দর একটা গেট, সনিং বেলটা টিপ দিল, ভিতর থেকে একজন খালা আসলো, সে গেটটা খুললো,
একটু থামুন দেখি সাইকোলজিদের কি খবর, বন্ধুরা টেক্সট পাঠান তো, আপনারা তো ভাবতেছেন যে সিএনজি এর মধ্যে যে ধরনের একটা রোমান্টিক তৈতুম্বুর অবস্থা বিরাজ করছিল দুই ভালোবাসা প্রবণ মানুষের মধ্যে, গেটের মধ্যে ঢুকেছে, কলিং বেলে টিপ পড়েছে, গেট খুলেছে, এইবার কি ভালোবাসা সপ্ত মর্গে অবস্থান করবে, এইরকম কিছু শুনতে যাচ্ছেন, আপনারা কি বলবেন বা কি বলতে চাচ্ছেন সেটি আপনারা টেক্সট করুন, দেখা যাক আপনাদের প্রেডিকশন মিলে কিনা, আর আসলে কি ঘটেছিল এখন আমরা শুনতে যাব আমার আজকের বন্ধুর কাছ থেকে, তারপর কলিং বেল টিপ দিলেন,
কলিং বেল টিপ দেওয়া হলো, ভিতর থেকে খালা আসলো, গেট খুললো, আমিও ও ও আগে গেল, আমি ওর পিছনে পিছনে ঢুকলাম, শুরুতে একটা বড় কলাপসিবল গেট, সেই কলাপসিবল গেটটা ক্রস করে দেন তাদের মানে বাসার ভিতরে প্রবেশ করলাম, ফাইজ আমি কিন্তু জানি না যে এটা ওদের বাসা বা এটা কি, আসলে আমি এগুলো একেবারেই কিছু জানি না ভাই, বিশ্বাস যদি করেন, আমি সরি গুরু গুরু, আমার
চলে গেল, নো প্রবলেম, এগুলো তো এক্সাইটমেন্টের নমুনা, প্লিজ কন্টিনিউ,
আমি একেবারে বিলিভ করতে পারিনি যে ওইটা আরজুর বাসা, আচ্ছা ঠিক আছে আমাকে গেস্ট রুমে বসতে দিল, আমি বসলাম ওদের রুমে, দেখলাম কিছু ম্যাগাজিন পেপার, তো আমি একটু পেপারটা হাতে নিয়ে চোখ বুলাচ্ছি, আর ভিতরতে সেই খালা গিয়ে তো অলরেডি ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, তো আমি পেপার পড়ছি, ও কিন্তু ভিতরে গিয়ে অলরেডি সেট আপ দিয়ে চলে আসছে যে আমার সাথে আমার ফ্রেন্ড আসছে আর এরকম এরকম, তো যাই হোক ওদের বাসার একটা জিনিস কিছুটা আজ করতো, যেহেতু ও আমার সাথে রাতে ফোনে কথা বলতো, রাত জেগে কথা বলতো, কিছুটা টের পেয়েছে যে হয়তো বা ওর সাথে কারো রিলেশন কিছু একটা, যার জন্য না ওদের বাসায় আমি গিয়েছি, একটা জিনিস আছে না যে একটা কোনো একটা সাইড ইফেক্ট, সেই জিনিসটা আমি পাইনি, আমার এই জিনিসটা অবাক লেগেছে, তারপরে তারপর আমি দুটি ড্রয়িং রুমে বসেছি, কতক্ষণ পর একজন দেখি বয়স্ক মহিলা ড্রয়িং রুমের ভিতরে আসছে, তো আমি তখনও জানি না যে এটা কিন্তু আরজুর মা, যাই হোক ড্রয়িং রুমে আসছে, আমি তাকে সালাম করলাম, তারপর ওই ওই আন্টিকে আমাকে জিজ্ঞেস করছে তুমি কে, কোথা থেকে তুমি আসছো, কি তোমার পরিচয়, কি আসে বিষয়, কিভাবে ওর সাথে সম্পর্ক,
This track was downloaded from fusionbd.com.
আমি তখন সব পার্ট টু পার্ট একটা করে সবকিছু বললাম। বলার পরে কিছুক্ষণ পরে একটা আপু আসছে, সে আপুটার নাম হচ্ছে রানু, সে ছিল আরজির ছোট বোন। সে আপুটা একটু নাস্তা নিয়ে আসলো, তো নাস্তা নিয়ে আসার পরে আমাকে তো খেতে বলছে, আপু খান আপু খান। আমি কি খাবো, আমার তো ফুলে আরজির চাপছে। যাই হোক, তা আমি জাস্ট একটু ড্রিঙ্কসটা খেলাম, খাওয়ার পরে আমি আর কিছু কোনো খাবারই কাজ করিনি। সেই মুহূর্তে ভাইয়া যে একটা সিচুয়েশন, বুঝলি, আমি সরি গুরু, আমি বারবার আমার
ভাইয়া,
সেই মুহূর্তে যে একটা সিচুয়েশন, আমি যদি এই সিচুয়েশনটা কাউকে না দেখাতে পারতাম, তাহলে আমার মনে কেউ বিশ্বাস করতে পারবে না যে আসলে আমি গল্প বলছি না, আসলে আমি একটা কোন নাটক বলছি না, আমার ভালোবাসার গল্প বলছি। ঠিক আছে, কথা বলা বলা, ও তার মা আমার দুটো গাল হাত দিয়ে ধরে আদর করছে। আমার মনে হচ্ছে কি যে তার মানে তার আমাকে দেখেই পছন্দ হয়ে গেছে, মানে দুটো গাল হাত দিয়ে ধরে আদর করছে এবং আদর করে আমাকে বুকে জড়ায় নিছে। বিশ্বাস করেন গুরু, আমাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, মা তুমি কোনো টেনশন করো না, তোমার সাথে যদি আরজুর মানে ভালোবাসার সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি নির্দ্বিধায় আমি কথা দিচ্ছি আমি তোমাকে আমার ছেলে বউ করে আনবো। আচ্ছা যাই হোক, আমি না তখনও মানে কনফিউশন, যাই হোক এ পর্ব চলে গেল। তখন ও পড়লো কি, ওদের বাসাটা ছিল তিনতলা, বিরাট বড় বাসা, 8.5 কাঠের বাড়ি, তিনতলা ছিল। ওরা একতলা মানে মা বোন ওরা থাকতো, দোতলায় ও থাকতো, বড় ভাই থাকতো, আবার তিনতলায় থাকতো মেজো ভাবি। এভাবেই তো ওর একটা স্বপ্ন ছিল, ওর রুমটা খুবই সুন্দর ছিল। তো ওর একটা মনে মনে হয়তো বা স্বপ্ন ছিল যে আছে না যে কাছে কোনো মানুষ যদি আমার বেডরুমটা দেখতো বা ইয়ে এরকম কিছু। ও কি করলো এই সিচুয়েশনে, ওর মা বোনদের সামনে মানে নায়িকাদের মতো যেমন নায়িকারা টেনে ছেঁচড়ে নিয়ে যায়, ঠিক দোতলায় আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব মানে আমি তো খুব না 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 আপু ওইটা কি ধরনের কথা আপনার, ওই তো রাগিস টাইপের ছিল, হ্যাঁ বাসার ওকে সবাই একটু ভয়ও পেত। যাই হোক, তারপর না ওর বোনটা না ওই ওই সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য আমাকে আমাকে বললো যে রানু বললো যে কিছু হবে না, আপনি যান, আমরা তো আছি, কিছু হবে না কিছু হবে না, আপনি যান। আমি তারপরও দিতে চাই না, জোর করে নিয়ে গেল। ঠিক আছে, একটা ফ্লোর ছিঁড়ে উঠলাম, ঠিক দোতলায়
আবার সাসপেন্স, দেখা যাচ্ছে বন্ধুরা কি বলছে।
আচ্ছা, হান্নান শাহ লিখেছেন চাঁদপুর থেকে যে আপু সিএনজি ড্রাইভার কি কিছু দেখেছিল নাকি।
সিএনজি ড্রাইভাররা একটু বলে রাখা ভালো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে লুকিং গ্লাসে মানে ব্যাক ভিউ মিররে কেউ কিন্তু কিছু দেখতে ছাড়ে না, তো এই ব্যাপারে কিন্তু সকলেরই সাবধানে থাকা
উচিত। এবং নীরব আছেন শরীফপুর থেকে লিখেছেন যে গুরু রুসিনা আপু কি সিএনজি তে কিছু করেছিল। আমি তোমাদের পুরনো বন্ধু কিন্তু আজকের গল্পটা শুনে পেছনের কথা খুব মনে পড়ছে, কি করি কি যে করি। তারেক আছেন ঢাকা থেকে, লিখেছেন যে আপু তোমার কথা শুনে আমার ভালোবাসার কথা মনে পড়ে যাচ্ছে। প্রমিও আছেন, লিখেছেন আপু মনে হচ্ছে গল্পটা অনেক রোমান্টিক হবে। ওকে, মাসুদও যুক্ত হয়েছেন, লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো, গুরুকে সালাম দিবেন এবং গুরু কেমন আছেন, এবং আজও আপনার আপু আজকের আপুর কথা ভালো লাগছে, আজ প্রথম এসএমএস লিখলাম, আই হোপ যে সেমিস্টার পড়বেন। ওকে, হিরণ লিখেছেন ঢাকা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে যে আপু নাইস লাভ স্টোরি, আমার না খুব আপনার মতো একজনের সাথে ভালো মানে লাভ করতে ইচ্ছে করছে, কি করি আপু প্লিজ একটু বলে দেন। ওকে, অ্যান্ড নিলয় আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে আপু আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার হাসি শেষ পর্যন্ত থাকবে না। আচ্ছা, এটা ওনার একটা নিলয় গাজীপুর থেকে, আর আগে লিখেছেন হচ্ছে রাজাক মিরপুর থেকে। ওকে, সাদিয়া আছেন কুমিল্লা থেকে, লিখেছেন আপুর লাভ স্টোরিতে আমার লাভ স্টোরির সাথে অনেক মিল আছে। এবং আছেন মুন্না মুন্সিগঞ্জ থেকে, লিখেছে যে ঢাকা এফএমকে অনেক ভালোবাসেন তিনি এবং গুরুকে অনেক পছন্দ করেন এবং গল্পটা অনেক ভালো লাগছে, অনেক নাইস। এবং আরেকজন আছেন আমাদের সাথে মায়েশা, উনি লিখেছেন যে এতদিন পর একটা চার্মিং স্টোরি শুনছি, আমি এটাকে খুব পছন্দ করছি এবং আমি খুব এক্সাইটেড যে লাস্টে কি হবে। And বন্ধু আপনিও SMS করুন, আপনার সেলফোনের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচডি লিখবেন, তারপর আপনার কথাগুলো লিখবেন, পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে অনেক বন্ধু কানেক্টেড আছেন, এবং ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং আপনি ফেসবুককে খুঁজে পাবেন, মানে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি খুব ইজিলি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার ফেসবুকের সার্চ বারে গিয়ে আপনি ঢাকা এফএম লিখবেন, তারপরে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি চলে আসবে এবং আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আমাদের লাইকিংটা হচ্ছে 81,000 প্লাস এবং অন্য আর একটা ঢাকা এফএম এর আইডি আছে সেটা কিন্তু ফেক। এবং এখানে পোস্ট দেওয়া আছে আমাদের আজকের বন্ধু রাজিনা, ওই পোস্টটিতে লাইক করবেন এবং আমাদের পেজটিতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো ফেসবুকের পেজে লিখবেন। ওকে,
আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বন্ধুরা অনেক সময় বলবার চেষ্টা করেন যে ভালোবাসার বাংলাদেশে আমরা শুধু স্যাড স্টোরি কেন বেশি শুনি, কেন উচ্ছল বা প্রাণোচ্ছল গল্পের বিষয়গুলো কম আসে, কারণ আমরা তো এর আগেও বলেছি যে আমরা শুধুমাত্র কনসার্ন আমরা রিজলভ করার চেষ্টা করি আমাদের এই ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে। সেই কারণে যারা কষ্টে আছে, যারা একটু তুলনামূলকভাবে খারাপ আছে, একটু পিছিয়ে পড়া, তাদেরকে নিয়ে আমরা যুদ্ধে নেমেছি যাতে করে তাদেরকে ভালো রাখতে পারি আমরা। তার মানে এই না যে আমাদের প্রাণোচ্ছল জীবনের কথা এখানে আসবে না, নির্দিষ্ট বিরতিতে হয়তো আসবে, যেমন আজকে রেজিনা তার জীবনের কথা বলা শুরু করেছেন, যদিও জানি না এর শেষটা কিভাবে হবে। আবার চলে যাচ্ছি
অতিক্রম করলাম, ঠিক সেই মুহূর্তে আরজুর বড় ভাই তার ফ্ল্যাটের গেটটা খুলে পিছনে ভাবে দাঁড়ানো স্টিল নাও, সে আমাকে বলছে, কে তুমি, কোথা থেকে আসছো, কিভাবে ওর সাথে পরিচয়, কেন তুমি ওর সাথে আসছো? ও মাই গড, একটা মানুষ মানুষকে তো প্রথমে জিজ্ঞেস করে কি আসে দেশে কি সম্পর্কে কিছু না, সে আমাকে অলরেডি ধমকে সুরে, আমি তো পুরো আপসেড মাইন্ড। যাই হোক, আমি নিজেকে খুব কন্ট্রোল করে আমি আর কোনোভাবেই তার বেডরুমে ঢোকার চেষ্টা করিনি বা ওর মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করিনি। আমি ওখান থেকে দৌড়ে আবার একতলায় নিচে নেমে গেছি, গিয়ে বললাম যে রানুকে, সেই রানু, অবশ্যই এই রানু আমার বিয়ের জন্য অনেক করেছে একজন ইয়ে, তো নেমে গেলাম। নেমে যাওয়ার পরে তো বললাম যে এরকম 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 বড় ভাই ওপরে একটু রাগারাগি করেছে, ঠিক আছে আমি তো ও নেমে আসছে, ও তো খুব এক্সাইটেড, বাড়ি তো ঘরের ভিতরে একটা হট্টগোল বাঁধিয়ে ফেলে, তো আমি ওকে, ও আবার না মানে আমি যা বলতাম ও খুব শুনতো, যতই এক্সাইটেড হতো না কেন শুনতো, তো আমি বলছি ঠিক আছে চলো আজকে দেখি নি তাকে কি হচ্ছে, আমরা কোনো একদিন এসে দেখবো, চলো তাহলে আজকে আমাকে প্লিজ দিয়ে আসো। আমার না মনটাই ভেঙে গেছে যে আমাকে অলরেডি এভাবে বলছো, ওর সাথে কিছু সম্পর্ক, ও কি তোমাকে খাওয়াতে পারবে, ও কি তোমাকে পড়াতে পারবে, ও কি আমরা যদি এখনো বিয়ে করে দুই তিনটা বউ পালতে পারবো, ও কি তোমার পালতে পারবে, কষ্ট করে মানে কি বলবো গুরু, দুটা বছর কষ্ট করে ভালোবাসা এত দূর গড়ালাম, সেই ভালোবাসা যদি আবার পিছিয়ে যায় তাহলে ভালোবাসার কোথায় থাকে। যাই হোক, ওই বড় ভাইয়ের কথা শুনে আমি খুব আপসেট হয়ে যাই, পরে দিয়ে এক পর্যায়ে বলতে গেলে আমার ভালোবাসাটা পুরো ব্রেকআপের পর্যায়ে চলে যাচ্ছে, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। মাঝে দিয়ে ওর মোবাইল হারিয়ে ফেলে, আমার বাসায় TNT নাম্বার যেটা ছিল সেটা ছিল ওর মোবাইলে সেভ করা, কোনো সিমে সেভ করা ছিল না, যদি সিমে সেভ করা থাকতো তাহলেও কিন্তু আমাকে পেতে। যাই হোক, একদিন আমি সাভারে, আমি তো প্রায় আমার কাজের জন্য আমি সাভারে যেতাম, তখন আমার বড় আপু সাভারে থাকতো, সাভারে আমি যোগাযোগ করতে হলে কারোর সাথে যোগাযোগ করতে না অনেক সময় আপুর ফোনটা ব্যবহার করতাম, তো আপুর ফোনটা ব্যবহার একদিন কেন জানি আমি আপুর মোবাইল দিয়ে ওকে ফোন দিয়েছিলাম, আর ও বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, আর বুদ্ধিমানের পরিচয় যাই বলি না কেন আমার মনে হয় যে উপরওয়ালারও একটা ইশারা ছিল, তা না হলে ও কেন আপার নাম্বারটা ডায়েরিতে নোট করে রাখবে। যাই হোক, ও আপার নাম্বারটা ডায়েরিতে নোট করে রেখেছে, এক বছর প্রায় আমাদের সাথে ওর সাথে কোনো যোগাযোগ বলতেই নেই,
সেই দিনের পর থেকে প্রায় বছর খানিক
আমি ভিতরে ভিতরে এদিক দিয়ে তড়পাচ্ছি, ও অথবা ভিতরে ভিতরে আমাকে পাওয়ার জন্য তড়পাচ্ছি, কিন্তু আমার ফোন নাম্বারটা যে রানুর কাছে ছিল এইটা ও জানে না, যদি ও জানতো তাহলে হয়তো আমাদের একটা বছর লং টাইম স্টে করতে হতো না, দুজনের ভিতরে ডিস্টেন্স। যাই হোক, তো ও না বাসায় প্রায় মাঝে মাঝে মন খারাপ থাকে, কারোর সাথে কোনো ভালো মতো মানে ব্যবহার করে না, খেতে বললে ঠিক মতো খায় না, মানে খুব মানে দূর খেয়ে অবস্থা। তাই হোক, তো একদিন আমার বড় আপু আমাদের বাসায় বেড়াতে এসে, বাইতে ভাই আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা 7:30 বা 8 এরকমই হবে, আমার একজাক্টলি টাইমটা মনে নাই, যাই হোক আপার মোবাইলে ফোন, হ্যালো সালামু আলাইকুম, রেজিনাকে দেয়া যাবে? আপা বলতেছে কে? আমি আরজু বলছি, কিন্তু আমাদের বাসি কিন্তু তখনও জানে না যে আরজুর সাথে আমার কোনো একটা রিলেশন হচ্ছে বা আরজুর সাথে আমার একটা সম্পর্কতে আমি উপনীত হচ্ছি। ঠিক আছে, তো আপু আপু তো ভেবেছে যে রেজি যখন আমাদের বাসায় যেত তো ও কাজের জন্য এর কাছে ফোন করতো, তাহলে হয়তো বা ওখান থেকে কেউ। অবশ্য ভাই একটা কথা বলে রাখা ভালো, আমি অবশ্যই একটা কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা মাশরুম রিলেটেড। যাই হোক, তো তো আপা ভেবেছিল যে ও আমার আমার কেউ পরিচিত কেউ ফোন করেছে, ঠিক আছে ফোনটা আমাকে দিল। ঠিক সে মধ্যে ফোন দিয়ে ফোন আমি ধরলাম, বলতেছে হ্যালো রেজিনা, ভালো আছো? জানো দীর্ঘ একটা বছর তোমাকে কি মিস করেছি, পাগলের মতো মিস করেছি। আমার আমার মোবাইল হারিয়ে যায় আর আমি তোমার বাসার নাম্বারটা আমার মানে মুখস্থ নাই বা আমার লেখাও ছিল না, আপন নাম্বারটা অনেক খুঁজতে খুঁজতে আমি ডায়েরিতে পেয়েছি, যার জন্য তোমার সাথে আমি যোগাযোগ করতে পেরেছি। ফোন দিয়েই তো আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ, আই মিস ইউ সো মাচ, ভালোবাসা তার। তা আমি অবশ্যই যে আমি ওকে তখন আমার এক্সপ্রেশন গুলো মানে খুব ব্যক্ত করতে গিয়ে আমি বলতেছি আই লাভ ইউ টু, তারপরে গিয়ে তো এই তো আমি যে মিস করছি, তুমি জানো না তুমি আমাকে মিস করছো, এরকম কেন তুমি 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 কি একটা ফোন নাম্বার নিজেকে ইয়ে করতে পারো না, এরকম এই হলো তোমার ভালোবাসা মানে মানে মধ্যে যা, তাই বলতেছে একটা সব বকা। যাই হোক, তারপরে আমাকে বলতেছে
Yeah.
track was downloaded from fusionbd.com.
Sayara, sayara, bondhu shunchen amaderke thakato 90.4 er jolse to bhalobashar bangladesh ebong golpo solper ekdom chorom ekta muhurte achi amra khub romantic ekta muhurto jacche razina apur ar bondhu sms korchen apni amaderke sms e niyom to janiye dei aro ekbar mobile er message option e jaben ebong type korben apnar name space apnar location space apnar age ki liben space diye apni je কথাগুলো লিখতে চান এই গল্প সংক্রান্ত প্রোগ্রাম সংক্রান্ত বা গুরুর কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে সবকিছু লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরটিতে এবং ফেসবুকে আপনি কানেক্টেড আছেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 এবং আপনি যদি এটা ইজিলি সার্চ করে পেতে চান সেই নিয়মটি হচ্ছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার সার্চ বারে গিয়ে ঢাকা এফএম টাইপ করবেন এবং আপনি সার্চ করতে পারবেন এন্টার দিলেই আপনি ঢাকা এফএমের আমাদের অফিসিয়াল ফ্যান পেজের ফ্যান পেজটিতে চলে আসতে পারবেন এবং আপনি দেখবেন যে এখানে প্রায় 82,000 এর মতো লাইক আছে তো এটাই হচ্ছে আমাদের মেইন অফিসিয়াল ফ্যান পেজ এবং আরেকটা যেটা আছে ওটা হচ্ছে ফেক আর এখানে পোস্ট করে দেওয়া আছে আমাদের আজকের বন্ধু রাজিনা আপুর ছবি এবং অনেক বন্ধু লাইক দিচ্ছে এবং কমেন্ট করছে এবং বন্ধু আমি আশা করছি আমরা সবাই আশা করছি আপনি আরো বেশি বেশি লাইক দিবেন অ্যাকচুয়ালি আপনি তো লাইক একটাই দিতে পারবেন কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং এস এম এস করবেন তো অনেক বন্ধু এস এম এস লাইক সবকিছুই করছে তো কিছু এস এম এস আমি নিতে চাই যেমন রায়হানাকে ঢাকা থেকে লিখেছেন যে আমি একবার আমার আমিও একবার আমার লাইফের ওনলি লাভের সাথে সিন থেকে উঠেছিলাম বাট লজ্জা পেয়েছিলাম তাই হাত ধরতে পারিনি ওকে বাট তাকে অনেক লাভ করি খুব সিন এবং অন্ময় আছে কুমিল্লা থেকে লিখেছেন যে আপুর বয়সটা অসম ওকে সুমন আছেন উত্তরা থেকে লিখেছে আপু হাসিটা খুব নাইস বাট লাস্ট পজিশন পর্যন্ত থাকবে তো ওকে দেখা যাক বললামই তো যে আজকে গল্পে কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য অ্যান্ড রিয়াদ আছেন ঢাকা থেকে লিখেছেন গুরু আপুর স্টোরিটা আর সাথে আমার স্টোরিটার কিছু মিল আছে আই হোপ মেসেজটা পড়বেন ওকে পড়ে দিলাম অ্যান্ড সোহাগ আছেন সাভার থেকে লিখেছেন যে স্টোরিটা খুবই ভালো লাগছে মানে উনি লিখেছেন যে খুব জোশ বাট আমি আমার পাস্টটাকে বেশি বেশি মনে করছি নিনার অতীতকে বেশি মনে করছেন ওকে আরো আছেন আমাদের সাথে নিদান মন্ডল উনি লিখেছেন যে আপুর হাসিটা এতই ভালো ওকে এটা এই হাসির মানে প্রশংসা করে উনি এসএমএস করেছেন জামান আছেন চাঁদপুর থেকে ওকে আছেন আমাদের সাথে শামীম যশোর থেকে উনি কিছু প্রশংসা করেছেন আপুকে নিয়ে এবং দিশাদ আছেন মিরপুর থেকে লিখেছে আপুর কাহিনীটা অনেক রোমান্টিক আই উইশ ফর ওয়েল ইন ফিউচার অ্যান্ড সরি আমি বারবার খুব খুব করছি কারণ হচ্ছে যে বৃষ্টিতে ভিজে আমার এই করুণ দশা অ্যান্ড যেসব বন্ধুরা খুব মজা করে বৃষ্টিতে ভিজেন তাদের যদি আমার মতন অবস্থা হয় তাহলে কিন্তু খুব বিপদেই পড়বেন আর কি ফরিদপুর থেকে এবং আছেন রাসেল গাজীপুর থেকে আছেন আমাদের সাথে শৈফ ফরিদপুর থেকে আবুল হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম দীপু উনি চাঁদপুর থেকে ওকে গুরুকে উনি শ্রদ্ধা জানিয়েছেন রাকিবও আছেন মণিপুরি পাড়া থেকে লিখেছেন যে আমার খুব মনে পড়ছে আমার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা আমি সফল হইনি বাট তোমার প্রিয়তে কি সফল হবে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত এবং নাজবুলও আছেন আমাদের সাথে নরসিংদী থেকে তো বন্ধু আপনি এভাবেই যুক্ত হতে পারেন আমাদের সাথে এসএমএস করে পাঠিয়ে দিন 16260 এবং অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি তো সবারই জানা আছে আরো একবার জানিয়ে দিচ্ছি www.facebook.com/thakafm90.4 এবং প্লিজ এই পেজটিতে লাইক দিন এবং আমাদের যে পোস্টটি আছে আজকের বন্ধু রাজিনা আপু উনার পোস্টটিতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো ফেসবুকে পোস্ট করবেন
আমরা চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধু রাজিনার কাছে এবং রাজিনা বলছিলেন আপনার ভালোবাসার কথা এক বছর পর দুই বছর ফোনে কথা বলা তারপর প্রথম দেখা এবং সেকেন্ড দেখাতেই একটা বিভ্রান্তিকর ঘটনা এবং সেই ঘটনার রেশ ধরে প্রায় বছরখানি পরস্পরের সাথে আর দেখা বা কথা না হওয়া ফাইনালি আপনার বোনের কল্যাণে আবার তার সেলফোনে আরজুর ফোন আসে এবং তাকে
আবার কমিউনিকেশন আবার সেই দিন দেখা হয় যাই হোক আমার সাথে যোগাযোগ আমি রক্ষা করতে পারি যখনই ওর সাথে যোগাযোগটা রক্ষা হয়, মানে যখন ওর ফোন হারিয়ে দেয় তখন আমি আমার ফোন, নতুন আমার জীবনের ফার্স্ট মোবাইল। আচ্ছা যাই হোক, এই মোবাইল কিনে যথাসময় যত নাম্বারটি আজ পেলো, এই তো শুরু হলো। এতদিন তো ভেঙে ভেঙে কথা বলতাম, লুকুচুরি লুকুচুরি গল্প, সেই গানটার কথা মনে পড়ে যায়। আচ্ছা যাই হোক, তখন তো যখন আমি মোবাইল কিনি তখন তো ফুল ওপেন, সে তো খুব ইমোশনাল, আমার সাথে কথা বলে, রাত শুরু করে, রাত দুটা তিনটা পর্যন্ত কত ফোনে গান শোনাতাম, কত কিছু, অনেক কিছু, অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক ভালোবাসা, সবকিছুই যেন ছিল আমার আর্যকে ঘিরে। একদিন হঠাৎ আসলে আর্যকে ওকে আমার ওদের বাসায় আমাকে নিয়ে গিয়েছে, পরের জিনিসটা আমি উপলব্ধি করলাম যে আসলে ও কোনো খারাপ সেন্সে নিয়ে যায়নি, আসলে ও নিয়ে গিয়েছিল এর জন্য ওর মা ছিল খুব অসুস্থ, আর ওর মা মুভ করাটা খুব কষ্ট ছিল, যার জন্য ওর উদ্দেশ্য ছিল, ও তো মনে মনে প্ল্যান ছিল যে ও আমাকে বিয়ে করবে, যার জন্য ও ওর মাকে দেখানোর জন্য দেখানোর জন্য নিয়ে গেছিল, এবং ওর ফ্যামিলিও আমাকে দেখে খুব পছন্দ। যাই হোক, এখন আস্তে আস্তে আসি আমাদের জীবনে আরেকটা পর্যায়ে, থার্ড স্টেজে। একদিন রানু আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাদের বাসার ঠিকানা দিয়ে, যে আপনাদের বাসার ঠিকানাটা দেওয়া যাবে, আমি তো পুরো বলতে চাইছি ব্যাপার, আমি তো এদের বাসায় গেছি, কাহিনী বলে দিয়েছে কিনা এসে। যাই হোক, আমি খালি এক্সকিউজ মানে ওকে অ্যাভয়েড করছি না, আপা দেওয়া যাবে না এনে সে না। যাই হোক, আবার এর ভিতরে মানে খুব চাওতে অবস্থা ছিল, তো হঠাৎ একদিন মাঝে দিয়ে আবার এই ঠিকানা চাওয়াটা বন্ধ হলো। কিভাবে বন্ধ হলো? হঠাৎ একদিন আর্যুর মা মারা যায়, অথচ ওর মা যে মারা যায় আমি কিন্তু বিষয়টা জানি না। আর্যুর সাথে আমার প্রায় আবার অনেক দিন কথা হয় না, প্রায় ও মা মারা যাওয়ার পরে ওদের ভিতরে একটা মানে ওদের ফ্যামিলি কত বলেন বা যেভাবেই হোক একটা আলাদা একটা কুণ্ডল সৃষ্টি হলো মা মারা যাওয়ার পর। ভাইয়া কি বলবো, সত্যি কথা বলতে আমি যদিও ওর সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, বাট সিচুয়েশনটা এরকম, আমি যদিও তাকে শাশুড়ি হিসেবে বিয়ের পরে পাইনি, কিন্তু আমার সেই স্মৃতি, আমার সেই আদর, দুটো গাল ধরে আমাকে বুকে জড়িয়ে নিয়ে যে যে একটু আদর করেছে, আমার এই আদরটা আমার এখনো আমার অন্তরের ভিতরে কেমন যেন স্পর্শ করে, সময় আমাকে আবেগে আপ্লুত করে রাখে। আমি আমি মনে হয় সত্যি যদি তার তার মানে তাকে পেতাম পরবর্তীতে, হয়তো বাবা আমি কত ভালোবাসা পেতাম, আমি কত ভালোবাসা থেকে বঞ্চিত, এই এই কষ্টটা আমার ভিতরে সব সময় তারা দেয়।
সেখানে আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে এই চিন্তা করে যে আমার শাশুড়িকে আমি জীবদ্দশায় কেন পেলাম না, তার যত্ন করা, তার সেবা করার, তাকে ভালোবাসা। অনেক ভালো লাগলো আপনার এই মানসিক দিকটা আমাদের সামনে উন্মোচন হওয়াতে।
যাই হোক ভাইয়া, তো আমি হয়তোবা শেষ দেখা দেখতে পারিনি, আমি পরে শুনেছি, শুনে আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব কষ্ট পেয়েছি। ওর মা মারা যায় তখনই আর্যুর জীবনে নেমে আসে ছন্দ পতন, সবাই মিলে বোন সেই ওয়ারির বাড়িটা বিক্রি করার জন্য উঠে পড়ে লাগলো, বোনরা বোনদের ওয়ারিস ভাইরা চাচ্ছে না ওই বাড়িটা রক্ষা করতে। যাই হোক, ওই বাড়িটা সাড়ে আট কাঠা সেই বাড়িটা বিক্রি করে দিল, সবাই সবার দেনা পাওনা বুঝে নিল। আমার একটা নন মানে আর্যুর একটা ছোট বোন ছিল, তো ওই বোনটা ওরও বিয়ে হয়নি, আর্যুরও বিয়ে হয়নি, আমার শাশুড়ি মানে আর্যুর মা মানে ওই দুজনকে রেখে মারা যায়, ওদের বিয়ে কমপ্লিট করে দিতে পারেনি। তো আমার মানে আর্যুর যে বড় বোন তার উপর দায়িত্ব দিয়েছিল যে আমাদের মানে এই কাজকর্ম মানে বিয়ের সম্পাদন করাটা। যাই হোক, ওনার এক সময় ওই ছোট বোন, ওর নাম ছিল সোহাগ, ওরও বিয়ে হয়। তারপর তো আর্যুর জীবনে ছন্দ পতন, কতদিন ছোট ভাবির কাছে খাওয়া, কতদিন ছোট বোন রান্না করে এভাবে খায় এভাবে ইয়ে। ও আমাকে প্রায় ফোন করে বলতো, রেজিনা আমি জানো সারাদিন অফিস করে এসে আমার একটু ইচ্ছে হয় না যে আমি একটু রান্না করে খাই, তুমি বিশ্বাস করবে না আমি এমনও কোনো দিন থাকে রাত থাকে যে আমি না খেয়ে শুয়ে পড়ি। তখন ও আমাকে একদিন বলতেছে যে রেজিনা জানো আমি আজকে একটা রান্নার বই কিনেছি, রান্নার বই কিনেছি, তুমি রান্না করবা? হ্যাঁ আমি রান্না করবো, কেন তুমি আছো না, তুমি আমাকে ফোনে বলে দিবা কিভাবে রান্না করতে হয়, আমি সেভাবে রান্না। কেন তোমার বাসে দুটা ভাবি আছে, তুমি যে এক একদিন এক এক ভাবির কাছে খেলেই তো তোমার খাওয়া হয়ে যায়, তুমি তো সারাদিন বাসায় থাকো না, একবেলা খাও তো তুমি, তুমি তো একবেলা এক একদিন এক একজনের না। ওর বড় ভাবিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, ছোট ভাবিটা ভালো ছিল, মাঝে মাঝে ওকে রান্না টান্না করে ওর খাবার টেবিলে দিত, তো ও না একটু নিজে কেমন জানি হেঁটে কিছু ফিল করতো, যার জন্য অনেক সময় খেতো অনেক সময় খেতো না। যাই হোক এভাবে করে ও খাওয়া বাদ দেয়, যাই হোক তখন ছন্দ পাতন ক্ষণে এই বোনের বাসে ক্ষণে ওই বোনের বাসে এভাবে করে ওর জীবন। তখন বোনরাও খুব বিঘ্ন হয়ে গেল যে এখন তো ওকে একটা বিয়ে করানো দরকার, আর যেহেতু ও পছন্দ যদি করেই থাকে ওকে, তাহলে আমরা চেষ্টা করে দেখি যে কিভাবে এটা কাজ করা যায়। যাই হোক এর ভিতরে বোনরা ভিতরে ভিতরে আবার অন্য মেয়েকেও দেখাচ্ছে, ও আবার বোনদের মন সন্তুষ্ট রাখার জন্য কি করতো, ও অন্য মেয়েও দেখেছে, আমাকে আবার ফোনে রাতে বলতে, জানো আমি না আজকে এই জায়গায় মেয়ে দেখে এসছি, আমি আমার তোমার সাহস তো কম না, তুমি মেয়ে দেখে আসছো আবার আমাকে বলতেছো, বলে কি তুমি কি আমাকে বিশ্বাস করো না, আমি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কখনো আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি আনতে পারবো না, শুধু একমাত্র আমার বোনদের মন রক্ষা করার জন্য আমি শুধু গিয়েছি, ঠিক আছে ভালো কথা। তারপরে একদিন ডেট ঠিক হলো, আমাদের বাসায় সবাই ওদের বাসা থেকে আসছে, সে এখানেও এক আরেক রোমান্টিকতার কাহিনী, কি বলবো মানে গুরু আমার ভালোবাসার গল্পটি কি বিষাদ গল্প, আমার মনে বললে অনেক বলা হবে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। যাই হোক এঙ্গেজমেন্টের মানে এঙ্গেজমেন্ট না দেখতে আসবে, দেখতে আসবে ভিতরে ভিতরে প্ল্যান, ও আমাকে ফোন দিল একদিন 6:30 রেডি, আমি তো কালকে তোমাকে দেখতে আসবো, তাহলে এক কাজ করতে হয় যে আমার একটা নতুন শার্ট কিনতে হবে, তুমি পছন্দ করে দিবে আমি এই শার্টটা পরে আসবো। আচ্ছা তুমি 6:30 ফোন দিয়ে এখন বলো আমাকে মার্কেটে আসতে, মাথা খারাপ হচ্ছে আমি পারবো না, বলে কি আমি ঠিক আছে তুমি যদি পলে আসতে পারো আমাদের বাসার কাছে পলে, এখান থেকে আমি চুজ করে দেবো, তুমি ইয়ে করো কি জানি বলো এখান থেকে কিনে নিয়ে দেবো, ঠিক আছে। তো আমি পলে গেলাম যে একটা দোকান থেকে একটা শার্ট চুজ করে দিলাম, সে ও ভিতরে ভিতরে প্ল্যান করে আসছে যে না শুধু দেখা দেখি না সেদিনই আমার এঙ্গেজমেন্ট, ঠিক আছে পকেটে টাকা নিয়ে আসছে, আমি ওখানে আমাদের সিটি আর পলে মার্কেটে সুপার মার্কেটে আর রিংয়ের দোকানে জুয়েলারির দোকানে যাবে, কেন জুয়েলারির দোকানে না একটা রিং কিনবো, কি কি ব্যাপার রেগে না শোনো এই বিয়ে ব্যাপারটা নিয়ে না কোনো ডিলে করা যাবে না, তোমাদের বাসা থেকেও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আমাদের বাসা থেকেও প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাতে বলো আসুন আমরা দুজনে দুজনে প্ল্যান সেট করে আমরা আংটি কিনে নিয়ে ফেলি, আংটি কিনি ঠিক আছে তুমি যখন এত করে বলতেছো ঠিক আছে, এখন আমার ওই পল্টনে বা পল এলে ওই সব জায়গায় আমার আংটি পছন্দ হয় না, ঠিক আছে সময় নেই এত সময় মার্কেট বন্ধ হয়ে যাবে, এত অল্প সময় এই অল্প সময় নিয়ে কিভাবে কি করবো, তোমার আগে ইয়ে ছিল না ঠিক আছে চলো বাইতে মোকরামে দিয়ে, আমি জুয়েলার্সে গেলাম সবকিছু দেখলাম কোন রকম একটা মোটামুটি একটা আংটি পছন্দ হলো আংটি কিনলাম, কিনে সে তো শার্ট তো নিয়ে গেল ওর বড় বোনের কাছে নিয়ে গেছে যে এরকম এরকম কালকে তো রেজিনাকে দেখতে যাবো কোনো মানে ইয়ে না একবারে সরাসরি আমরা এঙ্গেজমেন্ট করবো, ঠিক আছে রাত্রে আমার ওর বড় বোন আমাকে 9টার দিকে ফোন দিচ্ছে যে তুমি তুমি কি আজকের সাথে মার্কেটে গেছিলা, আমি বলেছি না তো আপা আমি তো যাইনি, আমি তাও বলছি না তো আপা আমি তো যাইনি, আর যে আমাকে শিখাই দিয়েছিল আপা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কিন্তু বলবা যে না, কারণ এত সুন্দর আংটি ও একে একে এভাবে পছন্দ করলো কিভাবে, যাই হোক আমি সে না তো আপা আমি তো জানি না এসব ব্যাপারে আমি তো কিছু জানি না। হ্যাঁ তখন কি করলো বললো যে ও তো আংটি কিনে নিয়ে এসছে, ও বলতেছে যে কালকে এঙ্গেজমেন্ট করবে, ঠিক আছে আমি তো জানি মোটামুটি আমাদের কাছে আমি তো ইয়ে করলাম না, যাই হোক পরে আমাকে বললাম যে আম্মা এরকম এরকম আর দুই বড় বোন তো আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে কালকে সে এঙ্গেজমেন্ট করবে, যাই হোক এঙ্গেজমেন্ট আমি এখন এই রাত্রেবেলা আমি আমার বড় ভাইয়াকে নিয়ে বাজারে গেছি, বাজারে গিয়ে এই রাত্রেবেলা আমার বোন টোন কেউ জানে না যেভাবে পারছি কোন রকম রান্না বান্না যা যা করা সবকিছু সেট আপ করতে আসছে নায়ক আসছে, তারপরে সেই মুহূর্ত এঙ্গেজমেন্ট আংটি পরাবে, হ্যাঁ আংটি আমাকে আংটি পরায় আমার আঙুল ধরে রাখছি আঙুল ধরে রাখছে আমার বড় ওর বড় বোন তো দেখে কি ব্যাপার তুই দেখে আঙুল ধরে রাখছিস আঙুল ছাড়ছিস না কেন এখন এই অবস্থা, হ্যাঁ যাই হোক তারপরে ইয়ে গেলো দেখা দেখি সবকিছু যে এঙ্গেজমেন্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই সে গেল বাসায় আমাকে ফোন দিয়ে বলে কি তুমি আমাদের একটু টাকা আসছিল না কেন তোমাকে যে শাড়ি পরে কি সুন্দর লাগতেছিল, যাই হোক এঙ্গেজমেন্ট হয়ে গেল সবকিছু ঠিক। এই তো
This track was downloaded from FusionBD.com.
তারপরে এঙ্গেজমেন্টের পর ওদের বাড়িটা বিক্রি হয়ে গেছে, যার যার পাওনা দেয় না, তখন ও আমাকে, আমি বলছি শোনো বর্তমান যুগে ঢাকা শহরে একটা মাথা গুঁজে ঠাঁই না থাকলে অনেক কষ্ট, তুমি এক কাজ করো টাকা পয়সা গুলো নষ্ট না করে তুমি যদি পারো একটা ঠাঁই করার চেষ্টা করো। সে আমার কথার মতোই সে রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা জায়গা কিনলো, চার কাঠের একটা জায়গা কিনে সেখানে একটা ছোটখাটো থাকার মতো জায়গাকে বাড়ি করলো। বিয়ের ডেট আমার 7-12 আগস্ট আমাদের বিয়ের ডেট ধার্য হলো। আচ্ছা বিয়ের ডেট সেই সবাই তো প্রস্তুতি সবকিছু ঠিক আছে, বিয়ের সাথেই সবকিছু, সে বড় আসি না বড় আসি না এই তো এক আলোড়ন সৃষ্টি হলো। কি ব্যাপার, আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু রাত 9টার ভিতরে কমিউনিটি সেন্টার চলে আসছে, অথচ ও কিন্তু কোথেকে বাড়ি ঘর সাজাচ্ছে, ওখানে কিন্তু আমার বাসায় কাজ চলতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে, বাসের ঘরটা সাজিয়ে মানে পুরো পরিপাটি। যাই হোক রাত 1টার সময় সে আসছে, সবাই বলতেছে কি ব্যাপার জামাই আসে না কেন, জামাই আসে না কেন। তারপরে আমার বোন বলতেছে আমাদের জামাই ডিজিটাল জামাই, হ্যাঁ এর জন্য আসতে লেট হচ্ছে। যাই হোক আসছে, এসে তো যাই হোক বিয়ে কমপ্লিট। রাত 2:30 উদ্দেশ্যে আড়াইটার দিকে আমাদের সেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এখানে আমি একটা কষ্টের কথা বলতে পারি, যেহেতু আমার শ্বশুরবাড়ি সবাই রাতের সেটেল, কিন্তু তারা না ইচ্ছে করলে তো এত রাতে আমি এত দূর যাবো, তারা তো বলতে পারতো যে ঠিক আছে কোনো বোনের বাড়িতে যেহেতু আমরা স্টে করে ফেলি, তারপর করলো না, না বিয়ে হয়েছে নতুন বাড়িতে নতুন ঘরে উঠবো। ঠিক আছে আমিও গেলাম, গেলাম গিয়ে তো উঠতেছি রাত্রেবেলা কুকুর আর কুকুর, আরে কি যে অবস্থা, আমি তো যাচ্ছি কুকুর গুলো তো খুব খাও খাও শব্দ, আর ও বলতেছে চলো আমি এসছি চলো আমি এসছি। তারপর তো আমি মানে আরো কাদা টাদা একটু একটু কেমন জানি, একটু গ্রাম্য পরিবেশ, যাই হোক তারপর আমি না ভয়ে না পাশে পাশে কাকাকে বলছি কাকা আমি বেরোন সবাই লাইটের জ্বালা, বলে কি রাত 3টার সময় বউ আসছে। যাই হোক বিয়ে হলো, তারপরের দিন আমার ননদ সে গেলো গিয়ে বউ ভাত, তারপরের দিন বউ ভাত শেষ, এভাবে করে মানে আমাদের দাম্পত্য জীবন শুরু। শুরু হতে হতে বিয়ের পর হানিমুন কক্সবাজার, সেই ময়মনসিং ভালুকা, তারপরে গিয়ে আপনার স্বপ্নপুরি, তারপরে ভিন্ন জগৎ, মানে এই অল্প সময়ের ভিতরে মোটামুটি অনেক ঘুরেছি, ঘুরে টুরে লাইফটাকে খুব এনজয় করলাম সবকিছু। ওর স্বপ্ন ছিল বিয়ের পর হানিমুনে কক্সবাজার যাবে, সেটাও পূরণ করলাম। যাই হোক পূরণ করে 6 মাস কন্টিনিউ ওর সাথে আমার খুব ভালোবাসা একজন আরেকজনের সাথে, আমার বাড়ির পরিবেশটা এত সুন্দর, গাছ গাছালি, আমি যেরকম চেয়েছিলাম সেরকম মুক্ত ওয়েদার, সকাল হলে ছোট ছোট পাখি টুকু করে ডাকছে, মানে অপরূপ একটা মানে কি বলবো। যাই হোক আমরা দুজন সকালবেলা অফিসে চলে যেত, আমি একা বাসায় থাকতাম আসতে সন্ধ্যায়, এরকম করে আমাদের ডে বাই ডে কাটতেছে 6 মাস এভাবে। অলরেডি হঠাৎ করে আমি আবার ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু একটা প্রফেশনের সাথে, প্রফেশনের সাথে জড়িত বলতে কি আমি মাশরুমের সাথে রিলেটেড। তো যাই হোক আমি এরকম 6 মাস দুজনের ভালোবাসা খুব আইছি, তো ওর খুব ইচ্ছে ছিল খুব দ্রুত একটা বেবি, তো আমি এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করেছি। তো যাই হোক অ্যাভয়েড করে তখন আমার হঠাৎ করে একদিন আমার সেন্টার থেকে ফোন আসলো যে আমাকে 2 মাসের জন্য শিল্পদ্যোতে ট্রেনিং করতে যেতে হবে। ঠিক আছে এখন একই তো নতুন বিয়ে, ইচ্ছেও হচ্ছে না যে ওকে ফেলে যাই, আবার চিন্তা করে দিতাম এখন যদি আমি না দিই তাহলে আমি 1 বছর পিছিয়ে যাবো, আবার বেবি টেবি হয়ে গেলে আমি আর এই ট্রেনিংটা করতে আমার সমস্যা। ঠিক আছে না আমি কষ্টই করলাম ওকে, ওকে তো ও অনেক ভালো ছিল, যে কোনো ব্যাপারে ও আমাকে খুব মানে হেল্পফুল ছিল। যাই হোক আমি তো 2 মাসের জন্য রান্না যত রকম রান্না সব রান্না টান্না করে ফ্রিজিং করে টোর দিয়ে যাই, প্রতি সপ্তাহে একদিন সে অনাথের মতো বৃহস্পতিবারে যায় বিকেলে আমার হোস্টেলে, গিয়ে আমাকে নিয়ে আসে, সে আমার বোনের বাসা সাভার, একদিন বৃহস্পতিবার আপার বাসায় রাতটা থাকি, শুক্রবারে হোস্টেলে দিয়ে আসে, এভাবে করেই আমাদের 2 মাস। আমি 9 জানুয়ারিতে ট্রেনিং শুরু করেছি, ফেব্রুয়ারি মার্চে 9 তারিখে আমার ট্রেনিং শেষ। ঠিক আছে তখন ট্রেনিং শেষ করে এসে আমি বললাম যে শোনো আমি এতদিন তো ট্রেনিং করে এসেছি, তাহলে প্লিজ তুমি কিছু মনে করো আমি 1 সপ্তাহ আম্মার বাসায় থাকি তারপর তো চলেই যাবো। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই থাকো। তারপরে গিয়ে গেলাম, যাওয়ার পরে ওর সাথে গিয়ে মানে আবার শুরু হলো আমাদের, এখন ও কিন্তু আমাকে চেপে ধরতেছে শোনো এখন কিন্তু কোনোভাবেই আমাকে ইউজ করতে পারবো না, আমরা কিন্তু খুব রিসেন্ট বিয়ে মানে বেবি নিব। ঠিক আছে কোনো সমস্যা নেই। যাই হোক আল্লাহর কি অশেষ মানে কি বলবো, আমাদেরও চেষ্টা মানে আমরা মানে ইয়ে গ্রো করেছি যে আমাদের এখন এই মুহূর্তটা আসবে বা যাই হোক। এর ভিতরে একদিন ও অফিসে টুরে যায়, সেই কোথায় নর্থসুন্দে আড়াইগা যায় অফিসে টুরে যায়। সরি, এদিকে একটু বলা দরকার, আমি একদিন ও হঠাৎ করে একদিন পয়লা বৈশাখের আগে, পয়লা বৈশাখ ছিল 14 এপ্রিল আর ও ছিল 7 তারিখ, ও একদিন অফিস থেকে ছুটি নেয়, আমারও 8 তারিখে আমারও কাজ। হ্যাঁ, আমি আমার কাজের জন্য আমাকে ফোন করেছে যে আমার ঢাকায় আসতে হবে। তো ও বললো কি, রেজিনা তুমি যখন যাবাই একা একা যাওয়া, তাহলে এক কাজ করো, আমি তো কালকে অফিসে ছুটি নিয়েছি, তাহলে এক কাজ করো আমি একসাথেই যাই, আর তুমি তোমার তোমার আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নেই, তুমি একদম রিল্যাক্স মোডে একটু যেতে পারলা, এত দূর জার্নি করে গিয়ে তোমার কাজ করতে সমস্যা। আচ্ছা ঠিক আছে চলো। তা বলে কি, তারপর তো 14 তারিখ পয়লা বৈশাখ, এখন ও বলতেছে তুমি যদি আজকে আমার সাথে যাও তাহলে আমি তোমাকে একটা ড্রেস শপিং করে দিতে পারলাম পছন্দ করে, তাহলে আমাদের ড্রেসটাও কেনা হবে। ঠিক আছে, বসুন্ধরা সিটিতে আসলাম, লেভেল 8 খেলাম দিলাম সব কিছু করলাম, খেয়ে দিয়ে তখন ড্রেস আমার জন্য কিনলো, ওর জন্য আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে ওর জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছি। যে একসাথে ও বলতেছে রেজিনা পয়লা বৈশাখে অনেকদিন তোমাকে নিয়ে ঘোরা হয় না, এবার পয়লা বৈশাখে অনেক ঘুরবো, হ্যাঁ সারাদিন ঘুরবো। আমি আচ্ছা ঠিক আছে, তো ড্রেস ট্রেস কিনে আমাদের বাসায় বিকেলে আসছি। আসার পরে ও না নতুন জামাই জামাই ভাব একটা খালি হাতে যাবে শিশুর বাড়ি, হ্যাঁ মানে কেমন জানি তো লজ্জা লজ্জা পাচ্ছে। তো বলতেছি যে এক কাজ করো, এখন মৌসুমি ফল বের হয়েছে, কিছু ফল নিয়ে নি। বলতেছি যে এখন দরকার নাই, ঠিক আছে তাহলে এক কাজ করো পরেই। তাহলে ও করলো কি, একটা তরমুজ কিনে নিলো আর কিছু ফল নিলো, যাই হোক নিয়ে আমাদের বাসায় গেল। যাওয়ার পরে ওই রাতটা আমাদের বাসায় ছিল সকালবেলা ও বৃহস্পতিবার, তারপরের দিন বৃহস্পতিবার সকালবেলা কিন্তু ও আমাদের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে সেই নারায়ণগঞ্জ যাচ্ছে। তো আমি দিন থেকে সকালে উঠলাম, দুজন একসাথে নাস্তা খাওয়া, আমি কখনোই কিন্তু ভাইয়া বিশ্বাস করবো এত সকালে নাস্তা খায় না, কেন জানি আমি ওই দিন সেদিন ওর সাথে ওই মুহূর্তে বসে নাস্তাটা করলাম। ঠিক আছে চলে গেল অফিসে, আমি কলেপসিবল গেটটা খুলে দিলাম, দিয়ে গেটটা লাগালাম, আমার ভিতরে না ভাইয়া কেমন জানি কি চাপ দিল, মানে আমি বলতে পারতেছি না ওকে যে আল্লাহ চলে গেল আজকে বৃহস্পতি কালকে তো উইকেন্ড, হ্যাঁ আজকে চলে গেল তাহলে আমি কালকে তো ছুটি ছিল, মানে আমি ওকে বোঝাতে পারলাম না বলতে পারলাম না। যাই হোক মনের কষ্ট মনে রাখলাম, ওকে আমি জোর করে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি আইস বোতল ওকে দিয়ে দিলাম ব্যাগের ভিতরে জোর করে, যে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও, এত সকালে গাড়িতে পানি পাবা না, এত ভাষা গরম মানে ছাপায় উঠতে। যাই হোক সেদিন ও চলে গেল অফিসের টুরে, সেদিন সে নরসিংহে 2500 আমার সাথে বিকেলে প্রায় 5:30-6:30 ওর সাথে কিন্তু আমার ফোনে কথা, আমার সাফার যাওয়ার কথা শুনেছিল ওর বৃহস্পতিবার। যাই হোক ও তো বলছে তাহলে আমি যদি কাজ অফিসে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমি কিন্তু সাফার চলে যাবো। আমার কিন্তু সেই মুহূর্তে ওকে ফোন দেওয়া আর ওকে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমি ফোন করা, যদি আমি ওই মুহূর্তে ওকে ফোন না দিই তাহলে কিন্তু ওর সাথে আমার আর কথা হয় না। কথা হয় না বলতে আমি ওকে ফোন দিয়েছি, আইসো আমি তো সাভারে যাওয়ার কথা ছিল, আমার সাভারে যাওয়া হয় নাই, আমি কিন্তু ঢাকায় আছি, তুমি যদি আসো তাহলে কিন্তু তুমি আমার বাসায় আসবা। বলে কি আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো, কিন্তু আমি বাসায় থেকে তুমি আমাকে এইসব মিটিং করতেছো কেন, তুমি কে খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি, আমি খেয়েছি আমার সাথে আমার অফিসে কলিগ ছিল সে ওকে খেয়েছে, ঠিক আছে তা রেডি না, তুমি কিন্তু সোমবার দিন একটু সকালে রেডি হয়ে থাকবা, আমি কিন্তু তোমাকে সোমবারে ভোরবেলা এসে নিয়ে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এই কথা ফোন বলে ফোন রেখে দিলাম। ঠিক রাত্রে 9:15-9:00 দিকে আমার মোবাইলে একটা ফোন আসে, আমার প্রতিবেশী পাশে বাসার কাকা, তাকে আমরা কাকা বলে সম্বোধন করি, সে ফোন দিয়ে বলে কি তুমি কোথায়, আমি বলি কি ব্যাপার কাকা এত রাতে কি সমস্যা, আবার ভয় পেতাম যে খালি বাসা, যেহেতু ওখানে তো আমাদের বলতে টোনাটুনি সংসার, দুজনের সংসার খালি একটা বাসা কেউ নাই আসলে একা, আর প্রতিবেশীরা দেখে না রাখলে আর কেউ দেখা নেই, কি ব্যাপার ভয় লাগতেছিল চুরি ডাকাতি এরকম কিছু, কি ব্যাপার কাকা আপনি ফোন দিয়েছেন কি সমস্যা, বলে তুমি কোথায়, আমি আনতে আমার বাসায়, বলে কি তোমার এক্ষুনি আসতে হবে, এক্ষুনি আসতে হবে মানে কেন কি সমস্যা কি আপনি বলেন, আর যে অ্যাক্সিডেন্ট করছে, আর যে অ্যাক্সিডেন্ট করছেন আমার সে ফাইল জানি করতেছেন, আমি একটু আগে ওর সাথে কথা বললাম ও অ্যাক্সিডেন্ট না ও অ্যাক্সিডেন্ট করতেই পারেন, আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন। তারপরে বলে কি তুমি ফোনটা তোমার আম্মার বাবার কাছে দাও। যাই হোক আমি তো এক চিৎকার যে না মানে মানে বিকট একটা চিৎকার, আসলে সবাই ভয় পেয়ে গেছে কি ব্যাপার ও এরকম চিৎকার করতেছে কেন কি সমস্যা, আয় কি হয়েছে কি হয়েছে বল, আমি বলি কি না আম্মা দেখো পাশে বসে কাকে কেমন যেন বলতেছে আমাকে আর যে অ্যাক্সিডেন্ট করছে, আমি তো একাই চলে যাই, কাউকে কিছু না বলে বাড়ি তো পরে আমার কাকা যখন ফোনটা মানে আমার ফোনটা যখন আমার কাছে দিল তখন আম্মার সাথে কি যেন বললো, আমার আম্মাও সবাই আমাদের পুরো হোল ফ্যামিলি জানাজানি হয়ে গেল, কোন একটা সমস্যা, কিন্তু আমাকে তারা আত্মগোপন করতেছে ব্যাপারটা, আমাকে আসল যে মূল পয়েন্ট সেটা তারা আমাকে খুলে বলতেছে না। ঠিক আছে, আমাকে সবাই গুছা টুছা দিল, মাইক্রো নিল, সবাই আমার ভাই আসে সেই গুছা থেকে এসে সেই মাইক্রো নিল, নিয়ে এসে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলি ভাইয়া। সেই রাত একটা থেকে দেড়টা পুরো গোল চক্করটা সে নারায়ণগঞ্জ বাসে পুরো ভরে বসে আছে, আমার ভাইয়ে গিয়ে মাত্র গাড়িটা ওখানে স্টে করে বলতেছে যে এরকম এরকম কি সমস্যা, কিন্তু ভাইয়ে কিন্তু গাড়ির সামনে কাউকে দিতে দিচ্ছে না, ভাইয়া তো জানে যে বিষয়টা কোনো একটা ইয়ে, এখন আমি যদি জানি তাহলে তো সমস্যা হয়ে যাবে, ওরা গাড়ির থেকে বের হয়ে গাড়ির ডোর বন্ধ করে দিয়ে তারপর বাইরে কথা বলে বলতেছে যে এরকম এরকম দিয়ে, ও তো আমাকে তো বলছে হসপিটালে, আমি তো বলতেছি কোন হসপিটালে কি এসেছে, তখন বলতেছে যে না গাড়ি এখান থেকে অন্যদিকে, আর আমার ভাইয়া বারবার খালি বলতেছে রওনা দেওয়ার আগে তুমি তোমার শ্বশুরবাড়ির মানুষকে ফোন দাও, তুমি তোমার শ্বশুরবাড়ির মানুষ, মানে কি আশ্চর্য কি ধরনের ঘটনা, শ্বশুরবাড়ি আমি স্পটে দিক গেলাম না, কিছু দেখলাম না, ভালো একটা মানুষকে এত দূরে এত রাতে নিয়ে যাবো এটা কোনো কথা হলো, আমি আগে যাই বিষয়টা দেখি তারপর তো আমি ইনফরমেশন করবো, তারপর তো আমি জানাবো যে এরকম এরকম সমস্যা, তারপরে বলো তোমাকে যেটা বলছি সেটা বলো। আমি আর ফোন করি, আমার মেয়ে আপু ফোন করে শ্বশুর বাড়িতে সবাইকে জানালো যে এরকম এরকম ওর পাশে পাশে থেকে এরকম খবর আছে যে ও আটজনকে অ্যাক্সিডেন্ট করছে। ঠিক আছে, গেলাম সেই রাত্র দেড়টা দুইটার মতো সেই নর্থফোন দিয়ে 2500 থানা, কোনো হসপিটাল না ভাইয়া গুরু, কোনো হসপিটাল না, ওটা একটা সম্পূর্ণ থানা, মানুষের মাথা, হাজারো মানুষ, হাজারো মানুষের মাথা, মানুষ থাকছে, আমি গাড়ির ভিতরে আটকা, আমাকে সবাই গাড়ির ভিতরে আটকে রেখে সব চলে গেছে ভিতরে, অথচ আমি গাড়ির ভিতরে বন্দি, আমি আর আমার মা, আজকে যেই মা আমার সাথে স্টুডিওতে আসছে আমাকে নিয়ে, সে আর
যখন খুব কাছে কেউ এভাবে হঠাৎ করে ফাঁকি দিয়ে চলে যায় তখন কষ্টের মাত্রা যে কতখানি মারাত্মক হতে পারে যার যায় সেই খুব ভালোভাবে বোঝে। প্রতিদিন অহর্নিশ আমরা চিৎকার করছি নিরাপদ সড়ক চাই, কিন্তু আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে প্রতিদিন এই লাশের মিছিলে হাজারো মানুষ সামিল হচ্ছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আজকে আপনাদের সামনে এরকম একটি প্রয়াস উপস্থাপন করার পেছনে উদ্দেশ্য একটাই, যেটি কি কতখানি জরুরি। নিরাপদ সড়কের দাবি যে বিভিন্ন ভাবে উচ্চারিত হচ্ছে বিভিন্ন কর্নার থেকে, একজন একজনের কাছ থেকে একজন আর্য হারিয়ে যাওয়া কতখানি মারাত্মক, যে কষ্টের কোন সীমা পরিসীমা নাই, যে ভালো লাগায় যে ভালোবাসায় উন্মাতাল হয়েছিল এই দুইজন মানুষ, এতক্ষণ মহাবিষ্ট হয়েছিলাম। আপনারা তো স্টুডিওতে মানুষের প্রাণোচ্ছ্বাসটা দেখতে পান না, আপনারা দেখতে পারলে খুব ভালো হতো যে উচ্ছ্বাসটা এত অল্প সময়ের মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিভাবে রিভার্স করছে।
তারপর আমি গাড়িতে বসে বসে কাঁদতে থাকি, কিছুক্ষণ পর দেখি আমার শ্বশুর বাড়ি সবাই একে এক করে গাড়ি নিয়ে চলে আসছে সেই নরসুন্দ 2500 থানায়। আমার বড় নারায় ছিল আমার গাড়ির সামনে এসে আমাকে খালি একটু গাড়ি বেগে ভিতরে চলে গেল, আমাকে কিচ্ছু বললো না, আমি সেই ওদেরকে খালি দূর থেকে গাড়ির ভিতরে বসিয়ে দেখলাম আমার বোন ওরা সবাই ভিতরে। আমার কল কিছুক্ষণ পর দেখে কি আমার মেয়ে যাব থানার ভিতর থেকে এসে একটু কিপার গলির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আমার বড় বোনের সাথে ফোনে কথা, আমার বড় বোন তো শুনে ফিট মানে কি হলো এই ঘটনা কি আসলো বিষয়, এখন আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে তো একটা পুলিশ করলো কি ওখানে না দাঁড়িয়ে 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 আছে তো একটা কিপার গলি একটা ইয়াংনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে, যদি কোনো সমস্যা হয় আমি এবার গাড়ির ভিতর থেকে না ভিতরে সব সিন দেখতেছি, যখন দেখি যে অনেকগুলো পুলিশ ওখানে দাঁড়ানো, তখন না আমার ভিতরটা না কেমন যেন চিপ দিয়ে উঠলো। কি ব্যাপার? ওকে বললো হসপিটালে, এখন দেখি পুলিশ, আবার এত লোক, তাহলে কি ঘটনা? আমি ড্রাইভারকে খুব গাড়ি গ্লাস নক করতেছি, আপনি গাড়ি গাড়ি খুলবেন খুলবেন না তো আমি গ্লাস এখন ঢিল মেরে গ্লাস আমি ভেঙে ফেলবো যেভাবেই হোক। তারপর আমার মেয়ের বোন ওর থানা থেকে ভিতর থেকে কি কি জানি বললো, বলার পরে বললো কি ওকে তো বের করতে হবে, আপনার কোনোভাবে কেউ ওকে ছাড়া তো লাশ নিতে পারবেন না। আমাকে ভাই এবার ভিতর থেকে বের করে আমি তো সেই সামনে গাড়ির উপরে একটা শোকলার ভিতরে দেখানো আর চুকে শুয়ে রেখে আমি তা দেখে তো খুব
আমরা একটু একটু সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি, কিছুক্ষণ বিরতি পর ফিরে আসছি, একটু বিরতি পর ফিরে আসছি।
This track was downloaded from fusionbd.com.
আমরা চেষ্টা করছিলাম যে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হোক, আমাদের চেষ্টা ছিল এরকম যেমন একটি পরিস্থিতি সৃষ্টি হোক যার মাধ্যমে আমরা একটি একটি জনমত সৃষ্টি করতে পারবো, আমরা যার মাধ্যমে সবাই মিলে চেষ্টা করতে পারবো যে নিরাপদ সড়ক আমাদের জন্য কত বেশি প্রয়োজন। আমরা সবাই মিলে সেই চেষ্টাটাই করতে চাই যে একটি নিরাপদ সড়কের দাবি সেটি কত বেশি যৌক্তিক। সেই প্রচেষ্টা থেকেই আজকের অনুষ্ঠানের এই নির্ধারণ, যাতে করে আমরা সম্যকভাবে বুঝতে পারি যে নিজের খুব কাছের মানুষ যখন এইভাবে পৃথিবী থেকে চলে যায় কোনো একটি অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে, সেটির তীব্রতা কতখানি মারাত্মক হতে পারে। এবং আপনারা আপনাদেরকে হয়তো ওই যে ভিজুয়াল সেই মিডিয়া এটি না, যে কারণে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না যে আমাদের স্টুডিওর অবস্থাটা কি হয়েছিল গত 5 মিনিট আগে। একেবারে বেসামাল রেজিনা নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না, যে কারণে আমাদেরকে এই অনুষ্ঠানটিকে সাময়িকভাবে 5টা মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এবং সবাই মিলে আমরা রেজিনাকে স্বাভাবিক করার চেষ্টা করছি, এবং সব মিলিয়ে চেষ্টাটা এই কারণেই ছিল রেজিনাকে নিয়ে, যাতে করে দেখতে পারেন এবং আপনারা নিজেরাও বুঝতে পারেন যে একটি মানুষ কত ভালো ছিল তার জীবনে। রেজিনার কথা অনুযায়ী টোনাটুনির একটি সংসার, যে সংসার পেতেছিল তারা তাদের নিজের মতো করে। রেজিনা বলছিল যে আমার স্বপ্ন যেমন সংসার দেখত সেই স্বপ্নকেও হার মানায় আর যুদ্ধ জীবন আমাকে দিয়েছিল, কিন্তু সেই সময়কাল ছিল খুবই অল্প সময়ের জন্য, মাত্র 6 মাস। 6 মাস পরেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার সবচাইতে ভালোবাসার সেই মানুষটি, আমার সবচাইতে প্রিয়তম সেই মানুষটি, আমার জীবনের সবচাইতে কাছাকাছি থাকা মানুষটি আমাকে ছেড়ে চলে যায়। এরকম ভাবে আর একটা মানুষ ও একটা প্রাণও যেন আর কোনোভাবেই কোনো অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে না যেতে হয়, কোনো অপমৃত্যু যেন আর না আসে, সেই প্রচেষ্টা সেই বোধ আমাদের সবার মধ্যে তৈরি হোক, সেই কারণে কিন্তু রেজিনার আজকের এই স্টুডিওতে আসা। আমরা যদি এটার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলি, হাহাকার করি, কষ্ট পাই, সেটি হয়তো খুবই যৌক্তিক, কিন্তু খুব ভালো হয় সবাই মিলে যদি একটা জনমত সৃষ্টি করি, সবাই মিলে যদি নিরাপদ সড়কের জন্য একটি আন্দোলন তৈরি করতে সচেষ্ট হই, বাংলাদেশে বিভিন্ন দাপ্তরিক কাজে এইসব কাজের সাথে যারা রিলিভেন্ট তারা যেন এই ব্যাপারটাকে নিয়ে খুব বেশি মাত্রায় সচেতন হন, ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে আমরা যেন সচেতন হই, স্পেশালি এখনকার যারা ইয়াং গ্রুপ, যারা যারা এখন রাস্তায় বাইক নিয়ে বের হলে এটা একটা মানে অস্বাভাবিক, তাদের তাদের যে বাইক নিয়ে রাস্তাতে যে মুভমেন্ট সেটি কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এরকমভাবে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে বহু প্রাণ ছড়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, এবং যা ছড়ে যায় সেই খুব ভালোভাবে টের পায় যে সে প্রাণগুলো সে মানুষগুলোর সাথে কতখানি কষ্টের সাথে কতখানি অঙ্গাঙ্গিকভাবে জড়িয়েছিল। রেজিনাকে কোনোভাবে স্বাভাবিক করা সম্ভবপর হচ্ছে না, কোনোভাবে সেই 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 পেইন, সেই কাছের সে মানুষটিকে হারিয়ে ফেলা সেই কষ্ট থেকে নিজেকে কোনোভাবে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, এরকম একটি অবস্থা। এবং মানুষ তো আমরা হয়তো শুধুই কথা বললে, শুধুই কমিউনিকেশন দিলে অনেক সময় জিনিসগুলো আপনাদেরকে টাচ করে না, অনেক সময় হয়তো এই বিষয়গুলো যেইভাবে যে অ্যাঙ্গেল থেকে যে জায়গা থেকে আমরা পৌঁছাতে চাই সেগুলো হয়তো পৌঁছায় না, যে কারণে হয়তো আমাদের লাইভ এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে নিয়ে আসতে হয়, যে কারণে আজকে রেজিনা এসেছিলেন তার জীবনের কথাগুলো বলতে, তার উচ্ছ্বাসের কথা, তার ভালো লাগার কথা যখন বলেছেন তখন আপনারা সমানভাবে উচ্ছ্বসিত হয়েছেন, আর তার এখন যে কষ্টের কথা বলতে গিয়ে তিনি একরকম একরকম নিজে ভিমড়ে খেলেন, কথা শেষ করতে পারলেন না, এইরকম অবস্থা যখন সৃষ্টি হলো, আপনাদের মধ্যে যদি সামান্যতম হলেও এই 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 আস্ফালন, এই দুঃখবোধটা স্পর্শ করে থাকে, তাহলে সবাই সবার জায়গা থেকে আসুন, চেষ্টা করি নিরাপদ সড়কের এই যে দাবি সেইটাকে নিশ্চিত করতে, এবং আমরা সবাই মিলে প্রচেষ্টা করি। এটা ইজ অল অ্যাবাউট দ্য টিম ওয়ার্ক, একটা উইং যদি কাজ না করে তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক করা সম্ভব না। আমরা যারা গাড়ি চালাই তারা যেন অনেক বেশি সতর্ক থাকি, তারা যেন মাথায় রাখি যে কতগুলো মানুষের জিম্মাদার হয়ে আছে তার এই স্টিয়ারিং, সেই স্টিয়ারিং এর প্রতি যে ধরনের দায়িত্ববোধ থাকা উচিত সেই দায়িত্ববোধ যেন মেনটেন করি। ইন্টারজিসি যারা ট্রাক চালাচ্ছেন বা নাইট কোচ চালাচ্ছেন বা ডে কোচ চালাচ্ছেন, এই আন্তঃজেলীয় যে জেলায় যেসব ট্রাক বা গাড়িগুলো চলে একেবারে রেস্টলেস ভাবে, কেউ 24 ঘন্টা 48 ঘন্টা গাড়ি চালাচ্ছেন, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা উচিত মালিক পক্ষ থেকে এবং অবশ্যই শ্রমিক পক্ষ থেকে, সব মিলিয়ে সব জায়গাতে জনমতের জায়গাটা সব জায়গাতে অ্যাওয়ারনেসটা আরো বেশি বিল্ড আপ হওয়া উচিত, এবং আমাদের সে তাগিদ তৈরি হওয়া উচিত যাতে করে সড়কে যখন আমরা বের হচ্ছি তখন কোনোভাবেই আমরা যেন কোনো রকমের এ ধরনের অবিবেচক মন মানসিকতা বহিঃপ্রকাশ না ঘটায়। তাহলে আমরা আসলে নতুন করে আর কোনোভাবে কোনো রেজেন্ডার কাছ থেকে কোনো আর্জু হারিয়ে যাক সেই দিন আর দেখতে চাচ্ছি না। আমরা কিছু টেক্স নেবো, টেক্স নেওয়ার পরে আবার ফিরে আসবো, আমরা চেষ্টা করবো রেজেন্ডাকে নিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসতে, কিন্তু আসলে রেজিনা কথা বলতে বলতে ওই পরিস্থিতি ওই জায়গাতে গিয়ে সে এত বেশি বেসামাল হয়ে পড়েছিল যেটা আসলে আমাদের চোখে দেখে আমরাও সহ্য করতে পারছি না, কষ্টের মাত্রাটা এত বেশি সুতীব্র ছিল। কিন্তু আপনাদের প্রয়োজনে এই বিষয়গুলো আপনাদের কাছে নিয়ে আসাটা খুব বেশি জরুরি, আর সত্যি যদি আমরা কাম ব্যাক করতে পারি, সত্যি যদি নিরাপদ রাস্তার সড়কের এই দাবিটাকে পরিপূর্ণভাবে আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সত্যি যদি আজকের তারিখের পর থেকে রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণ দারুণভাবে কমে যায়, সত্যি যদি আজকের তারিখের পর থেকে রাস্তা যদি নিরাপদ হয়ে ওঠে, তাহলে বুঝবো আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই আমাদের এই আমাদের এই প্রয়াস সার্থক হয়েছে।
বন্ধু, আমরা যে স্টুডিওতে ছিলাম তারা তো সচক্ষে দেখলাম যে রেজিনা আপু কতটুকু ভেঙে পড়েছেন, এবং ওনার শারীরিক অবস্থা এখন তেমন একটা ভালো না, ওনার প্রেশারটা লো হয়ে যাচ্ছে, মানে ওনার স্মৃতি মনে পড়ছে, খুবই স্বাভাবিক। তো আই হোপ যে সব বন্ধুরা দোয়া করবেন রেজিনা আপুর জন্য, যাতে উনি তাড়াতাড়ি এই জিনিসটা কাটিয়ে উঠতে পারেন। এবং অনেক বন্ধু SMS করেছেন, কিছু SMS পড়ি, যেমন জান্নাত উত্তরা থেকে আছেন, লিখেছেন যে আমি না খেতে থাকতে পারছি না, চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। হানিফ আছেন গুলশান থেকে, আর ইয়ার হোসেন আছেন শিবচর থেকে, লিখেছেন যে আমি আর চোখে পানি ধরে রাখতে পারলাম না। আর মানে লিখেছেন ফরিদপুর থেকে যে গুরু চিন্তাও করিনি গল্পটা এভাবে ঘুরে যাবে, খুবই খারাপ লাগছে, চোখে পানি আর ধরে রাখতে পারছি না। শুধু বন্ধু আপনারাও না, আমরাও চোখে পানি ধরে রাখতে পারছি না। এইরকম একটা সুন্দর রোমান্টিক মুহূর্তে থেকে এইরকম ভাবে গল্পটা এইভাবে এইদিকে মনে হবে, এত একটা ট্র্যাজেডি হবে, এটা রিয়েলি আমরা কেউ বুঝতে পারিনি আপনাদের মতোই। এবং বন্ধু আপনারা আপনাদের মতামত, আপনাদের যে সমস্ত কথা আছে, জিজ্ঞাসা আছে, সব লিখে আমাদেরকে SMS করুন। SMS এর নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশনটা দিবেন, স্পেস আপনার এজ লিখবেন, তারপরে যা আপনার কথামালা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বার থেকে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, আপনি এখান থেকে কানেক্টেড আছেন, এবং যারা এখনো কানেক্টেড হননি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ এই ফেসবুকের এই অফিসিয়াল ফ্যান পেজে এসে আমাদের এই পেজ থেকে লাইক দিন, এবং আমাদের পোস্টটিতে কমেন্ট করুন এবং লাইক দিন। এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakaifm90.4, এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিয়ে আমাদের আকাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি পাবেন এবং আপনি এটা নিশ্চিত হবেন যে আমাদের এই পেজের লাইক হচ্ছে 82,000 প্লাস এবং আরো একটা ঢাকা এফএমের পেজ আছে সেটা হচ্ছে ফেক তো আপনি এক্স্যাক্ট পেজটিতে আসবেন এবং লাইক দিয়ে আমাদের এই পোস্টটিকে লাইক দিয়ে এবং কমেন্ট করে সমৃদ্ধ করবেন এবং এবং বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ভালোবাসার বাংলাদেশ এবং আমরা আমরা গল্প শুনছিলাম রেজিনা আপুর
সবাই তো বারংবার বিভিন্ন আহ্বানে সাড়া দিয়েছে আজকে আমরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা নিরাপদ হোক যাতে করে আর একটা প্রাণও না ধরে পড়ুক কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেই প্রার্থনা সেই দাবি নিয়ে আজ আপনার বন্ধুদের সামনে আমি উপস্থাপিত করেছি নিজেকে আমি সেই দাবি নিয়ে হাজির হয়েছি সেই জায়গা থেকে মানুষের বন্ধুদের সমর্থন কেমন সেই ব্যাপারটা আমি টেক্সটের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে জানার চেষ্টা করব আগামী 10টা মিনিট তার আগে সেই দাবি নিয়ে হাজির হচ্ছে আজকে আমার অতিথি বন্ধু হটসিটে যে বসেছেন রেজিনা যার জীবনের এই যে ছন্দ পতন ঘটেছে আর কারো মানুষ যেন এইভাবে আজকে রেজিনার এখানে আসার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল এইটা যে তার ভালোবাসা মানুষটি স্বর্গে থাকুক শান্তিতে থাকুক সুখে থাকুক এবং সবকিছুর বিনিময়ে আর যেন একটা প্রাণও এইভাবে ঝরে না পড়ুক এত অল্প বয়সে কাউকে যেন সদাশাড়ি পড়তে না হয় সেই কারণে নিরাপদ সড়কের দাবিতে সবাই যেন সোচ্চার থাকে রেজিনা সর্বশেষ বক্তব্য আপনার মুখ থেকে
ধন্যবাদ গুরু আমাকে আবার এই জিনিসগুলি এখানে আসার জন্য যদি আমি একটু নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি সবার কাছে একটাই আমার দাবি একটাই আমার অনুরোধ আমাদের এই সড়ক ব্যবস্থা যাতে খুব কঠোরভাবে আমরা রুখে দাঁড়াতে পারি আমার মতো রেজিনা যেন আর কাটতে না হয় কারো ঘরে আমার মতো রেজিনাকে যাতে 8 মাসের সংসার জীবন ত্যাগ করতে না হয় আমার মতো রেজিনার যেন 8 মাসে সেই সাদা শাড়ি পরিবর্তে লাল শাড়ি পরিবর্তে সেই সাদা শাড়িটি আর না পড়তে হয়
এবং বন্ধুদের কাছে আপনার এটাই আহ্বান
বন্ধুদের কাছে আমি এটাই আহ্বান করছি
যে সবাই আপনার সাথে আছে
সবাই একত্রে সবাই আমার এই কথার সাথে একমত হয়ে আমরা নিরাপদ একটি সড়ক ব্যবস্থা গড়ে তুলতে
চাই
সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই আমার মতো রেজিরা যাতে আর কাটতে না হয়
আর একটা প্রাণও যেন
আর একটা প্রাণও যাতে ঘুরে না পড়ে আমি চাই সবাই সুন্দরভাবে নিজের জীবনটাকে নিজের জীবন সঙ্গিনী নিয়ে আমেরিকান গভর্নমেন্ট এর স্পন্সরে আমরা বাংলাদেশ থেকে 8টি সেক্টরে 8টি মেক গিয়েছিলাম তার ভিতরে আমি মাশরুমের প্রতিনিধি হয়ে গিয়েছিলাম
আমেরিকা
30 স্টেটে আমি ঘুরেছিলাম আর তারপরে আমেরিকা থেকে আসার পরও আমি একটা প্রজেক্ট লঞ্চ করি আমেরিকান সেন্টার এবং ফুলব্রাইট অ্যালেনের অথরিটিতে আমি একটা প্রজেক্ট পেয়েছিলাম সেই প্রজেক্টের কাজও অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো আপনার জন্য আমার প্রজেক্টের কিছু লিফলেট আছে প্লাস আপনার জন্য আমি মাশরুমও নিয়ে এসেছি হ্যাঁ সেই হচ্ছে আমার মাশরুম
কষ্টের কথা দুঃখের কথা বললেন সেইখানে অনেক কষ্ট অনেক খারাপ লাগার মধ্যে সেই শক্তিকে তিনি শক্তিতে পরিণত করেছেন এবং সেই শোকের যার কথা বলা হচ্ছিল সে আরজুর ছবি আমি দেখতে পাচ্ছি এবং বৈবাহিক সময়কার সে ছবি দুইজন পাশাপাশি দাঁড়ানো এবং এই 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 শোকটা অনেকে ধ্বংস করে দেয় কিন্তু আমার বন্ধু আরজু যে যে স্বর্গে থেকে বসে শান্তিতে থাকবে আর দেখে শান্তি পাবে যে তার ভালোবাসা মানুষটি কত ভালো আছে এরই মধ্যে মাশরুমের উপরে ট্রেনিং পারপাসে সে আমেরিকা 6টা স্টেট ঘুরে এসেছে এবং আমার তার প্রতিষ্ঠানের লিফলেট এখন আমার হাতে যে প্রতিষ্ঠানটির নাম HRS মাশরুম ভান্ডার এবং এটি HRS মাশরুম প্রজেক্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে অলরেডি কয়েকটা প্রজেক্ট উনি শেষ করেছেন
এবং সেই মাশরুমের কয়েকটি স্যাম্পল এখানে আমি সামনে দেখতে পাচ্ছি, অনেকগুলো ছবি, যে ছবিগুলোতে বিভিন্ন মুহূর্তের কালেকশন আছে। যেখানে এটা মনে হয় কক্সবাজারে তোলা আরজুর সাথে, আরজু কিন্তু অনেক স্মার্ট ছিল, অনেক স্লিম, টল, হি লুকস গুড। এবং এই 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 জীবনটা আমি, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি স্পিরিটের দিক যেটি শিক্ষণীয় আমার এই বন্ধুর কাছ থেকে, যে শক্তিতে পরিণত হোক শোক, শোক যেন কাউকে ধ্বংস না করে দেয়। আর এটার ইন রিটার্ন আমার এক ভালোবাসার মানুষ এসেছেন, এসেছিলেন আজকে স্টুডিওতে, যার নাম অশ্রু। অশ্রুর পক্ষ থেকে এই গিফট আমি পৌঁছে দিচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে। এবং এটি এই এই ফুলের মতোই ভালো থাকুক, ভরে উঠুক আমার বন্ধুর জীবন। দারুণ একটি ফুলের একটা গিফট পাঠিয়েছেন অশ্রু, আপনাকে ধন্যবাদ। আপনার কথা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী আজকে যিনি অতিথি বন্ধু তার হাতে আমি এই ফুলের এই আপনার এই গিফটটি পৌঁছে দিচ্ছি, এটি আপনার জন্য।
This track was downloaded from FusionBD.com.
কিভাবে স্বীকার করবো আমি বলতে পারছি না। আমি আসলে মূলত এখানে আমার কথাগুলো বলার একটাই কারণ, যে আমি আমার জীবনে যতটুকু হারিয়েছি তার থেকে বেশি পেয়েছি। যদিও আমার জীবন সঙ্গী আমার কাছে নাই, হয়তো বা আজকে ও যদি আমার পাশে থাকতো তাহলে হয়তো আমি অনেক আনন্দ পেতাম। কিন্তু আমি সব বন্ধুদেরকে একটাই অনুরোধ করব, কোন বিপদে বন্ধুরা হাল ছেড়ো না, শক্ত করে তোমাদের হালটি ধরে রেখো, যে হালটি তোমাদেরকে নিয়ে যাবে অনেক দূর।
আরেকটা আশ্বস্ত করুন, অনেক বন্ধু আপনাকে নিয়ে টেনশনে পড়ে গেছিল, পাঁচটা মিনিট আপনি যখন ছিলেন না, কথা বলতে বলতে নিজেকে খেয়ে হারিয়ে ফেলেছিলেন, তখন অনেকে কষ্টে পড়ে গেছিল যে আসলে এখন দেখেন আর কি অবস্থা। রেজিনা কিন্তু ভালো আছেন, স্বাভাবিক আছেন, স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছেন, কারণ এই রেজিনা কোনোভাবে হাঁটতে পারে না। কারণ আমি বলেছি যে আরজুর চলে যাওয়াটা এই শোকটাকে সে শক্তিতে পরিণত করেছে, প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে এই শক্তি এত বেশি সফল কাম তাকে করে তুলতে পারে, যাতে করে স্বর্গে বসে তার ভালোবাসার মানুষটি আরজু স্বর্গ থেকে দেখেন এবং সুখী হন যে তার ভালোবাসার সবচেয়ে প্রিয়তম মানুষটি ভালো আছেন এই ভেবে। এবং আমার কাছে তার লিফলেট গুলো, তার কাজের স্বাক্ষর আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বুশিয়ার আমার সামনে আছে, সেখানে ডিটেলস, তার বিভিন্ন কর্মকাণ্ডের কথা, তার সফলতার কথা, তার সফলতার বিভিন্ন স্বাক্ষর হিসাবে বিভিন্ন রকমের ছবি, ফরেন বিভিন্ন ট্রিপে যিনি ছিলেন যখন ছিলেন, স্পেশালি ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন স্টেট গুলোতে, এটি এটি কার কাছ থেকে নেওয়া হচ্ছে? আপনি মানে সম্মাননা স্মারক নিচ্ছেন
নাকি? এটা আমেরিকা যে আমরা যে এক মাস যে প্রোগ্রাম করেছি ওখান থেকে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে,
সম্মাননা স্মারক বা সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা আমেরিকান এই ভদ্রমহিলা কি এনে,
উনি হচ্ছে আমাদের ইয়ে ছিল, মানে গাইড ছিলেন, স্টেফিনি উনার নাম,
স্টেফিনি। হ্যাঁ, এইরকম বিভিন্ন রকমের স্বাক্ষর রেখে চলেছেন প্রতিনিয়ত, এবং মাশরুমের বিজনেস, মাশরুমের ভবিষ্যৎ, মাশরুমের যে এক্সপোর্টের যে পোটেনশিয়াল বাংলাদেশে এখন অনেক অনেক বেটার, এবং যে কয়েকজন মানুষ মাশরুমের এই বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদেরই একজন হচ্ছেন আমাদের আজকের এই অতিথি বন্ধু। এটি সত্যি আমাদের জন্য অনেক বেশি গর্বের যে আমরা রেমিটেন্সের বিভিন্ন রকমের খাতের কথা চিন্তা করি, এক্সপোর্টের বিভিন্ন রকমের খাতের কথা চিন্তা করি, এর মধ্যে কিছু কিছু উদ্যোক্তা আছে, স্পেশালি নারী উদ্যোক্তা, যারা এমন এমন বিজনেস সেক্টরে দিনকে দিন প্রবেশ করছেন যেগুলো হয়তো একেবারে ইনোভেটিভ। এবং এই মাশরুমের এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশ হয়তো একটা সময় বাংলাদেশের যে এক্সপোর্টের মাধ্যমে যে আয় হবে, যেটি হবে এই দেশের, এই দেশের অর্থনীতির চাকাকে আরো বেশি সচল রাখতে অনেক বেশি সহযোগিতা করবে, আর এটি হয়তো দেশের প্রতি হবে তার অনেক বড় একটি কন্ট্রিবিউশন রেজিনার পক্ষ থেকে। আর সেই কন্ট্রিবিউশন গুলো সবকিছু পৌঁছে যাবে স্রষ্টার কাছে, যে স্রষ্টা একদম সাদকা দেরিয়া হিসাবে এই কন্ট্রিবিউশন গুলোই পৌঁছে যাবে আমাদের সেই সেই আর্য বন্ধুর কাছে, এবং স্রষ্টা তাকে ভালো রাখবেন যেহেতু আমরা সবাইকে ভালো রাখার চেষ্টা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি আমাদের সাথে থাকবেন, কিছু ফোন কল আর কিছু টেক্সট দেবো, দিয়ে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। আমরা আর হয়তো পাঁচটা মিনিট আছে, এর মধ্যে কয়েকটি ফোন কল আর কিছু টেক্সট নিয়ে নিই।
রাইট বন্ধু, ফোন করতে পারেন আমাদের এই নাম্বারটিতে 09611904904। আমি নাম্বারটি আরো একবার বলছি, 09611904904। এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করবেন, এবং ফোন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার রেডিওর ভলিউমটা কমানো থাকে। আর অনেক বন্ধুই এসএমএস করেছেন আমাদের কাছে, রাসেল শরীয়তপুর থেকে লিখেছেন যে আমি অনেক গল্প শুনেছি, কখনো কষ্ট পাইনি, কিন্তু আজ চোখের পানি ধরে রাখতে পারছি না। হাবিবা আছেন কাপাসিয়া থেকে, লিখেছেন, আমার
আমার বাবা মালয়েশিয়াতে ঠিক এভাবেই মারা যায় 2009 সালে। আমার মাকে এরকম ভাবেই আমি কাঁদতে দেখেছি, আমি এই কষ্টটা বুঝি। এবং আছেন খালেদ মিরপুর থেকে, লিখেছেন যে গুরু প্লিজ আরজু ভাইয়ের ফটোটা যদি আপলোড করে দেন তাহলে আমরা দেখতে পারি। ওকে, আমি গুরুকে বলছি এবং ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে ফটো আপলোড করব।
আচ্ছা, আমরা টেকনিক্যাল টিমকে অলরেডি জানিয়ে দিই, যেহেতু আমাদের হাতে আছে আরজুর ছবি। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করব যে আরজুর এবং আমার আজকের অতিথি কিন্তু রেজিনা, তাদের ছবি একসাথে, তাদের সেই ভালো লাগার মুহূর্তের ছবি, সেটি আমরা আপলোড করবো, আবার নতুন করে আবার বাঁধবো সেই মুহূর্তটাতে আপনাদের সবাইকে সাথে নিয়ে, সেই চেষ্টা আমরা করবো। তাই তো রেজিনা?
হ্যাঁ,
কোনো কষ্টের কথা না, শুধুই ভালো লাগার কথা এখন। আরেকটি বিষয় রেজিনা, আমরা অনেক সময় 6 বছর কেন, 6 মাস কেন, 6 যুগ পার করে দিই, কিন্তু 6টা মুহূর্ত হয়তো ভালো লাগার মতো পায় না। স্রষ্টা আপনাকে হয়তো 6টা মাস বা 8টা মাস সময় দিয়েছিলেন, সেখানে কিন্তু সবগুলো ছিল ভালো লাগা,
কোনো এখানে কোনো কষ্ট আমাকে স্পর্শ করে।
তাহলে এটা তো অনেক বড় ব্যাপার, এর জন্য তো স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকতে পারি আমরা।
সেই জন্য আমি এতটি বছর এখনো না ঘুমিয়ে ওকে স্মরণ করে কাটিয়ে দিচ্ছি।
সেইটাই, কিন্তু তারপর আমরা চাইবো যে আপনি ভালো থাকুন। একটি ফোন কল নিয়ে নি, প্রথম ফার্স্ট ফোন ফোন কল। হ্যালো, আপনাদের নিজেদের অবস্থানটা একটু ক্লিয়ার করবেন।
অনেক বন্ধু কমেন্ট করেছেন, লাইক দিচ্ছেন এবং আমাদের এই পেজটিও লাইক দিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এবং অনেক বন্ধু SMS করছেন এবং এই মুহূর্তে একটা ফোন কল আছে, আমরা ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি ফকে ফুল থেকে বলছিলাম।
জি, কে বলছিলেন?
জি, আমি ফকে ফুল থেকে বলছিলাম।
জি, আপনার নামটা কেন লিখতে বলবেন?
জি, আমার নাম বাদ।
জি, আজকে আমাদের অতিথি বন্ধু আছেন যিনি বলছিলেন তার জীবনের কথা। আমরা স্পেশালি এই ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা জানি যে কত নির্মম ভাবে একটি মানুষের একটি একটি প্রাণ ঝরে যায়, তখন তার সাথে জড়িত মানুষগুলো কত বেশি কষ্টে থাকে। কিন্তু আমরা সাধারণত সামান্যতম একটু অবহেলা এবং অসচেতনতার কারণেই এই এই দুর্ঘটনাগুলো ঘটায়, সে ব্যাপারে আপনার অবস্থানটা কি?
আসলে আজকে এই আপুর এইটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আসলে কি বলবো, খুব কান্নাকাটিও করলাম প্রথম থেকে যখন শুনলাম, তখন একটা মানে আনন্দময় একটাই হলো, কিন্তু লাস্ট পর্যায়ে এসে অনেক দুঃখ লাগছে।
জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাট আমি বন্ধুদের কাছে আশা করব যে টেক্সট অথবা ফোন কলগুলো এখন এই মুহূর্তে আমরা চাইবো, সেখানে হচ্ছে নিরাপদ সড়ক চাই, এই দাবিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কে কেমন ভূমিকা রাখতে পারেন। আর একটা সামান্য তথ্য দিয়ে রাখি এই ফাঁকে বন্ধুরা, কেন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা কি জানি যে যত রকমের ইনসিডেন্ট হয়, অর্থাৎ যে ধরনের রিস্ক ফ্যাক্টরের কারণে মানুষের জীবন বিপন্ন হয়, যত রকমের ইনসিডেন্ট হয় তার 90% ইনসিডেন্ট হয় আনসেফ অ্যাক্টিভিটিজের জন্য। রিসার্চ বলছে, ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ বলছে যে আনসেফ অ্যাক্টিভিটিজ, আনসেফ অ্যাক্টিভিটিজের জন্য 90% ইনসিডেন্ট হয়, এবং বাকি 5% এই অ্যাক্টিভিটিজগুলো হয় শুধুমাত্র কিছু দৈবিক ঘটনার জন্য, দৈব ঘটনা যেটা হয়তো আমরা মানুষ হিসাবে ওয়েট করতে পারি না। তো যেহেতু 90% দুর্ঘটনায় ঘটছে, আমাদের নিজেদের অসচেতনমূলক কার্যকলাপের জন্য আমাদের মনে হয় এই জায়গাতে সচেতন হওয়ার অনেক বেশি সুযোগ আছে, যাতে করে কোনো রকমের ইনসিডেন্ট, কোনো রকমের অ্যাক্সিডেন্ট আমাদের জীবনের মধ্যে জায়গা করে না নিতে পারে। তাই আমরা সবাই সবার জায়গা থেকে সেই সচেতনতাটা আশা করছি, সবাই সবার জায়গা থেকে সেই অ্যাওয়ারনেসটা এক্সপেক্ট করছি, যাতে করে আপনারা আজকের তারিখের পর থেকে আরো অনেক বেশি সচেতন, আরো অনেক বেশি অ্যাওয়ার্ড হয়ে উঠুন, এবং সবাই মিলে, এটি আসলে একটা ইটস এ বিগ টিম ওয়ার্ক, যে সবাই মিলে আমরা এই ধরনের ঘটনাগুলোকে আস্তে আস্তে একেবারে জিরো টলারেন্স দিয়ে কমিয়ে নিয়ে আসবো, আর এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি কোনোভাবেই না ঘটে, কোনোভাবেই কোনো কোনো রেজিনা যেন তার আরজুকে না হারাতে হয়।
ওকে বন্ধু ফোন করুন আমাদেরকে, নাম্বারটি আরেকবার জানাচ্ছি 09611904904, আর একবার বলছি 09611904904। এই নাম্বারটিতে আমাদেরকে ফোন করবেন এবং ফোন করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার রেডিওর ভলিউমটা কমানো থাকে। এবং অনেক বন্ধু টেক্সট পাঠাচ্ছেন শুধু একটি সেন্টেন্স, সেটি হচ্ছে নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। ফেসবুক এবং এস এম এস, আমাদের যে কমন এস এম এস কোড, দুটোতেই মানে একদম ম্যাচ করা যে একটাই সেন্টেন্স,
সবাই
সবাই
অদ্ভুত অদ্ভুত, আমি অবাক হয়ে যাই এই এই ভালোবাসার বাংলাদেশে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই শ্রোতা বন্ধুদের কানেকশন দেখে। এরা তো পরস্পর জানে না যে কে কি লিখবে, বিশেষ করে আমাদের টেক্সট কি পাঠানো হবে সেটা তো আর জানার কথা না। সবাই কথাটা লিখতেছেন যে নিরাপদ সড়ক চাই, তার মানে চাইলে আসলে একটা জনমত সৃষ্টি করা সম্ভব, চাইলে একটা সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব। এটাকে অনেকে চেষ্টা করে, স্পেশাল ইলিয়াস কাঞ্চনের কথা বলা বাহুল্য, যিনি দারুণভাবে এটি নিয়ে কাজ করেন, সামনে থেকে এটি নেতৃত্ব দেন বহুদিন ধরে, যেহেতু তার জীবনে একটাই ঘটনা ঘটেছে, এরকম একটা বিষাদের বিষাদের এরকম একটা অভিজ্ঞতা আছে, এই কারণে এই জিনিসটা নিয়ে উনি চেষ্টা করছেন। আমরা সবাই চেষ্টা করবো যে এই এই জায়গাটাকে অন্য একটি জায়গায় নিয়ে আসার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব বন্ধু, অনুষ্ঠান শেষ করার একদম শেষ মুহূর্তে আমরা জানি যে রেজিনা সেই পিছিয়ে পড়া মানুষদের মধ্যে না, রেজিনা হচ্ছে সেই মানুষ যে তার শোককে শক্তিতে পরিণত করেছে, এবং সে এখন মাশরুমের এমনই একজন উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা, যে শুধু দেশে না বহির্বিশ্বে এটা স্বাক্ষর রেখেছেন এবং তার এই বিজনেসটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে ওই দিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন বৈদেশিক মুদ্রা যে আমরা অর্জন করছি বিভিন্ন রপ্তানি খাতে, তার মধ্যে একটি বড় খাত হিসেবে রপ্তানি খাতে এই মাশরুম একটি বুমিং জায়গা নিয়ে নেবে, এবং সেখানে কয়েকজন হয়তো সামনে থেকে অগ্রদূত হয়ে লিড করবে, তার মধ্যে নারী উদ্যোক্তা হিসেবে আমরা দেখতে পাবো এই 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 ব্যক্তিত্ব রেজিনার নাম। এবং সেদিন আমার মনে হয় আর্য সবচেয়ে বেশি খুশি হবে, তার সবটা সবচেয়ে বেশি খুশি হবে। এবং আরেকটি বিষয় আরো বেশি ভালো লেগেছে, সেটি হচ্ছে যে আজকের রেজিনার আগমনের কারণে হাজার হাজার টেক্সট, হাজার হাজার টেক্সট ফেসবুকে কি আমাদের এস এম এস পোর্টে সবাই একটাই কথা লিখছে, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। এতে করে যদি আমাদের মধ্যে এই সামাজিক আন্দোলনটা দানা বাঁধে এবং তার কারণে যদি জীবনের মৃত্যু হারে ভাবে রাস্তা থেকে কমে যায়, এগুলোর সবকিছুর আমি বলবো যে সবকিছুর মানে কৃতিত্ব আপনার ক্ষেত্রেই যায়, যে আপনার এই আহ্বান, আপনার এই কষ্ট, আপনার এই কান্না, আপনার এই দীর্ঘ নিঃশ্বাস সবাইকে সমানভাবে ব্যথিত করেছে বিধায় সবাই এইভাবে চিন্তা করছে, এর জন্য আপনাকেও কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। শেষ মুহূর্তে আমার বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, একদম শেষ মুহূর্তে বিদায় নেয়া।
ধন্যবাদ গুরু। সব বন্ধুদেরকে শুধু এটুকুই বলবো, বন্ধুরা যখনই রাস্তা পারাপার হবা, যখনই রাস্তায় রোড ক্রস করতে যাবা, প্রথমে ডানে পরে বামে তারপর ডানে দেখে রাস্তা পার হবা, যতই তাড়না থাক না কেন, নিজের সময় যতই কম থাক না কেন, আমি শুধু এইটুকুই বলবো যে পথ পারাপারের সময় নিজেকে খুব সচেতন ভাবে পার হবা, যাতে কোন রকম অ্যাক্সিডেন্ট তোমাদেরকে স্পর্শ করতে না পারে। আর যদি কোনো যদি তোমাদের চোখে পড়ে যায় যে কোনো একটা গাড়ি কখনো কাউকে মেরে চলে গেছে, যথাসম্ভব যত নিজে যত কষ্টই হোক না কেন, আমি বলবো সোলজারের মতো ঝাঁপিয়ে পড়বা তাকে ধরার জন্য, যাতে সেই গাড়িটা কোনোভাবেই বেঁচে না যায়। যেমন আজ আমার আজু মরে গেছে, গাড়িটাকে ধরতে পারি নাই, যার জন্য আমি পোস্টমর্টেম কিচ্ছু করতে পারি নাই, শুধু লাশটা নিয়ে এসেছি মাটি দিয়ে দিয়েছি। আজ আমি আজুকে হারিয়েছি, আমি আমার সিচুয়েশন, আমি একাকিত্ব দীর্ঘ তিনটা বছর রাতের পর রাত জেগে কাটাচ্ছি, আমি নিঃসঙ্গতা নিয়ে কাটাচ্ছি। তবে সব বন্ধুদের কাছে আমার একটাই দাবি, সবাই সচেতন ভাবে চলবে, তাহলে নিজের নিরাপত্তা নিজেই রক্ষা করতে পারবে।
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আমি
অনেক অশেষ ধন্যবাদ আমাকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তাছাড়া এই এফএম রেডিও ঢাকা 90.4 এর সব কলা কৌশল সবাইকে খুবই
আরেকটি কথা দিতে হবে, মাশরুমের উপর আমরা হয়তো একটা কভার স্টোরি করবো একদিন এখানে স্পেশাল সাক্ষাৎকার
ইনশাআল্লাহ।
এবং আপনি এমন একটা জায়গাতে আপনি আগে আপনার বিজনেসটাকে নিয়ে যান এবং আপনার আপনার প্রয়াসটাকে এমন একটি জায়গায় নিয়ে যান যাতে করে আমরা একদিন কভার স্টোরি করতে পারি শুধু আপনার এই মানে মাশরুম নিয়ে। আপনি ভালো থাকবেন, আমিও বিদায় নিতে চলেছি, আমার টেকনিক্যাল টিম যদিও কাজ করছে, আমাদের কিছু টেলিফোন মানে ট্রান্সফর্মিং, আমার আসলে রিসিভার থেকে ট্রান্সফর্ম করতে হয়, সেখানে একটু প্রবলেম হচ্ছে যেখানে যে কারণে হয়তো টেলিফোন নিতে পারছি না। আমরা অনুষ্ঠান শেষ করছি বন্ধু, শেষ করার মুহূর্তে একই কথা,
সামনের সপ্তাহে তো আবার কথা হবে থার্সডেতে 10:30 থেকে, এবং তার আগে আপনাদের কাছে আরেকবার কৃতজ্ঞতা সবকিছুর জন্য, যে যখনই বলা হলো যে আমরা আজকের উদ্যোগটাই ছিল যে কিভাবে আমরা নিরাপদ সড়কের এই আন্দোলনকে এগিয়ে নিতে পারি, কি এক দারুণ ভাবে সবাই মিলে আপনারা লিখতেছেন নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। এটি ছিল আজকে আপনাদের পক্ষ থেকে কন্ট্রিবিউশন, আর এটি ছিল আমাদের পক্ষ থেকে ভালো লাগা যে আমরা যে আহ্বান করছি সে আহ্বানে সবাই মিলে আমরা একসাথে সাড়া দিচ্ছি। আমাদের মধ্যে একটা ঐক্যতান তৈরি হয়েছে, আমাদের মধ্যে একটা ইউনিফর্মিটি তৈরি হয়েছে, তার মানে এই ভালোবাসার বাংলাদেশে এই গেটওয়ে এই প্ল্যাটফর্ম আপনাদের হয়ে গেছে, এটা ওনারশিপ পরিপূর্ণভাবে সাধারণ শ্রোতা বন্ধুদের হয়ে গেছে, এবং সেটিকে সাথে নিয়ে দিনকে দিন নতুন নতুন পথ উন্মোচন হবে, নতুন নতুন সমস্যার খোঁজে যেমন থাকবো, নতুন নতুন সমাধানের চেষ্টা আমরা করব, এবং ইনশাআল্লাহ এভাবেই একটার পর একটা সমস্যা আমাদের সামনে আসতেই থাকবে। সমস্যা যত বড়ই হোক না কেন, স্রষ্টাকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে সে সমাধান হতে বাধ্য, সেই সেই আশায় আমি থাকলাম। আর নিরাপদ সড়ক চাই শেষবারের মতো বলে আজ বিদায় নিচ্ছি, এবং একটি কন্ডিশন, সেটি হচ্ছে যে সার্ভে বলছে 90% এই এই অ্যাক্সিডেন্ট হয় আমাদের আনসেফ অ্যাক্টিভিটিজের জন্য, এবং আমার রেজিনাও বলেছেন আমার বন্ধু সেই কথা যে আমরা যেন সে ব্যাপারে সতর্ক থাকি, আমাদের দ্বারা কোনো আনসেফ অ্যাক্টিভিটি যেন না হয়, এবং যতই লুক্রেটিভ বাইক হোক, একটা মেয়েকে যত ইমপ্রেস করার ব্যাপার থাকুক না কেন, নিজের জীবন বিপন্ন করে বাইক ওই ধরনের ওইভাবে চালানোর কোনো মানে মানে হয় না, তার মধ্যে কোনো পুরস্কৃত কোনো ব্যাপার নাই, সেই ব্যাপার থেকে সতর্ক হন। এবং যারা এইভাবে কারো অ্যাট্রাকশন নেওয়ার চেষ্টা করে আমরা বলবো সেই জিনিসটাকে নিরুৎসাহিত করব, এবং যারা এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটায় যাদের বেপরোয়া এই ধরনের গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট ঘটে তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করব, সে চেষ্টাটা আমাদের জায়গা থেকে সবাই করবো, এবং সব মিলিয়ে নিরাপদ সড়ক চাই এই দাবিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, সে প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিরাপদে থাকুন।
এক্স্যাক্টলি বন্ধু, নিরাপদে থাকতে হবে এবং নিরাপদে চলতে হবে। নিরাপদ পথ চলাটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারছেন, আপনি জানেন, তারপরও অনেক সময় হয়তো বা মাঝে মাঝে নিয়মগুলো মেনে চলা হয় না, কিন্তু মেনে চলতে হবে, মানে কষ্ট হলেও কষ্ট করে একটু তো নিয়ম মানতেই হবে, তাই না? নিজেকে ভালো রাখতে হলে, নিজের জীবনটাকে যদি সেফ রাখতে হয় তাহলে। আর গুরু অনেক কথা বললেন, গুরুর কথাগুলো শুনবেন, এবং আজকের অতিথি বন্ধু রেজিনা আপু, তিনিও অনেক কথা বললেন, তার গল্প থেকে অনেক কিছুই শেখার আছে, তো আপনারা সেটা অবশ্যই শিখবেন, আপনাদের মধ্যে ধারণ করবেন, এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। এবং অনেক তো সময় পেরিয়ে এসেছি, ঘড়িতে সময় এখন 1:47, আর চলে যাওয়ার সময় হয়েছে, অবশ্যই চলে যাব। আর এবং আগামী সপ্তাহে আমরা ঠিক বৃহস্পতিবার রাত 10:30 হাজির হব, রাত 10:30 ভালোবাসার বাংলাদেশ নিয়ে গুরু ইতেসাম আসবেন, এবং আমি নিশা তো থাকবোই, এবং অবশ্যই সাথে থাকবেন নতুন কোনো অতিথি। আর বন্ধু অনেক অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা, অনেক অনেক সুন্দর একটা আপনারা দিন কাটান, সপ্তাহ কাটান, এটাই আশা করছি। আর চলে যাচ্ছি, কথা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন।
This track was downloaded from FusionBD.com.